12ই ডিসেম্বর 2019 মাসিক ইস্তেমায় আসর থেকে এশা পর্যন্ত হযরত ওয়ালা দামত বরকাতহুমের বিশিষ্ট খোলাফায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যা শুনলে অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। আমাদের প্রাণপ্রিয় শায়খ মোরশেদ কুতুব আল মারিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামত বরকাতহুমের আমাদের এই মসজিদে, মসজিদে বাইতুল হক সাবেক সাপরা মসজিদ, এই মসজিদে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইজতেমা হয়। আজকে ডিসেম্বর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আসতে থাকেন, ওনারা আসেন, হযরতুল্লাহ সোহবতে বসেন, হযরতের বয়ান শুনেন, অনেক ফায়দা হয় তারা বলেন। আল্লাহ পাকে আসা যাওয়াকে কবুল ফরমান। আরো আল্লাহ তালার অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ বানান হযরতুল্লাহ দামাত বারাকাতুমের ওসিলায়। এখন আপনাদের সামনে অল্প সময় অতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, নাজিমে তালিমাত জামিয়া রব্বানী আরাবিয়া নারায়ণগঞ্জ। জামিয়া রব্বানী আরাবিয়া নারায়ণগঞ্জ।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إنما مثل الجليس الصالح والجليس السوء كمثل حامل المسك ونافخ الكير، فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة، ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد ريحا خبيثة، أو كما قال عليه الصلاة والسلام. মহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে করিমের অংশবিশেষ তিলাওয়াত করা হয়েছে এবং রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে দুটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতে পাক ও হাদিস শরীফের পরিপূর্ণ নূর এবং বরকত নসিব করেন এবং আমাদের সকলকে আয়াতে পাক ও হাদিসের আলোকে পরিপূর্ণরূপে জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সেই আল্লাহ পাকের সেই প্রিয় এবং সত্যবাদী বান্দাদের সাহচর্য অবলম্বন করো। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুইটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। নম্বর এক, তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় বিষয়, সত্যিকার অর্থে আল্লাহকে যারা ভয় করে সেই সকল বান্দাদের সান্নিধ্য অবলম্বন করো, সাহচর্য অবলম্বন করো। তো আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহকে ভয় করো। ভয় করার অর্থ কি? ভয় করাকে আরবিতে বলা হয় তাকওয়া। মুফাসসিরিনে কেরাম আল্লাহকে ভয় করা বা তাকওয়া এর অর্থ লিখেন: আল ইজতিনাবু আনিল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ পাক যা কিছু করার আদেশ করেছেন তা করা, আর যা কিছু করতে নিষেধ করেছেন, বারণ করেছেন তা বর্জন করা, তা থেকে বিরত থাকা। আমার শায়খ মুরশিদ হযরত ওয়ালা দামাত বরকাতুহুম বলেন যে আল্লাহ পাক যা কিছু করতে আদেশ করেছেন সেগুলো হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, আর যা কিছু করতে নিষেধ করেছেন তা হলো মাকরুহ এবং হারাম। তো হারাম ও মাকরুহ কাজ করা গুনাহ, ফরজ ওয়াজিব সুন্নত তরক করা গুনাহ। অতএব এক কথায় তাকওয়ার অর্থ হয় গুনাহমুক্ত জীবন যাপন করা। ফরজ ওয়াজিব সুন্নত না করলে গুনাহ হবে, তেই গুনাহ থেকে বাঁচা, না করার গুনাহ থেকে বাঁচা এগুলো করা, আর হারাম ও মাকরুহাত করলে গুনাহ হবে, এই হারাম মাকরুহাত করার গুনাহ থেকে বাঁচা। তো সার কথা হলো তাকওয়া বা আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। আর যারা গুনাহমুক্ত জীবন যাপন করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা আল্লাহ পাকের ওলি, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের প্রিয় বান্দা কেবল তারাই যারা আল্লাহকে ভয় করে, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকে, গুনাহ মুক্ত জীবন যাপন করে, এরা আল্লাহ পাকের ওলি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহ পাকের ওলি যাদের কোনো ভয় নেই, যারা চিন্তিত হবে না, তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনে এবং গুনাহমুক্ত জীবন যাপন করে। তো এই কয়েক আয়াতের সমন্বয়ে বোঝা যায় যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করো, গুনাহমুক্ত জীবন যাপন করো, এর অর্থ আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। হযরত ওয়ালা দামত বরাকাতুহুম বলেন যে আল্লাহ পাক যা নির্দেশ করেন সেটা ফরজ হয়, তো আল্লাহ পাক মুসলমানদেরকে বলতেছেন তোমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাও। তার অর্থ হয় এটা যে আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহর ওলি হওয়া ফরজ করে দিয়েছেন। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ওলি হওয়া মনে হয় আমার পক্ষে সম্ভব না, বা এই জামানায় আল্লাহর ওলি হওয়া সম্ভব না, অথচ ওলি হওয়া ফরজ। যদি আল্লাহর ওলি হওয়া সম্ভব না হয় সেটা তো আল্লাহ পাক ফরজ করতে পারেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে অসম্ভব কোনো কিছু আল্লাহ পাক নির্দেশ দেন না, বরং আল্লাহ তাআলা তো বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদেরকে আসান আমল দিতে চান, যেটা তোমাদের জন্য সহজ, সহজেই করতে পারবা, এমন হুকুমই আল্লাহ পাক দেন। তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা হওয়া শুধু সম্ভবই না বরং সহজ, আল্লাহওয়ালা হওয়া সহজ, আল্লাহর দিন সহজ, আর দিন ইউসরুন। তো আল্লাহ তাআলা নিজেই আয়াতের পরে পরবর্তী অংশে বলে দিছেন যে আল্লাহওয়ালা কিভাবে হবে, আল্লাহর ওলি কিভাবে হবে, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, গুনাহমুক্ত জীবনওয়ালা হতে চাও, তাহলে সত্যিকার অর্থে যারা আল্লাহর প্রিয় বান্দা, গুনাহমুক্ত জীবন যাপন করে যারা আল্লাহ পাকের প্রিয় হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, তাদের সাহচর্য অবলম্বন করো, তাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাদের আসা যাওয়া করো, এইভাবে তাদের সাথে থাকতে থাকতে এক সময় তুমি তাদের মতো হয়ে যাবে। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলেন, হযরত ওয়ালার মুখে বারহা এই কথা শোনার তৌফিক হয়েছে যে আম ওয়ালে সে আম মিলতা হে, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হে, আর কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হে, আর কিছু আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হে। যার কাছে আম আছে তার কাছে গেলে আম পাওয়া যায়, পেয়ারা পাইতে হইলে পেয়ারাওয়ালার কাছে যাইতে হয়, কাপড় কিনতে হইলে কাপড়ের দোকানে কাপড়ওয়ালার কাছে যাইতে হয়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়। তদ্রূপ কেউ যদি আল্লাহকে পাইতে চায় সে কোন আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহকে পাবে, এটাই দুনিয়ার নিজাম। কেউ ডাক্তার হইতে চাইলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হয়, কেউ ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ারের সান্নিধ্য গ্রহণ করতে হয়, এমনি ভাবে এটাই দুনিয়ার স্বাভাবিক নিজাম যে যে কোনো জিনিসে পাণ্ডিত্য এবং মহারত অর্জন করতে হইলে ওই ফনের ওই বিষয়ের পণ্ডিতের স্মরণাপন্ন হইতে হয়, তার সান্নিধ্য গ্রহণ করতে হয়। তদ্রূপ কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, সত্যিকারে যারা আল্লাহওয়ালা তাদের সান্নিধ্যের কোনো বিকল্প নাই, এটাই সিস্টেম, এই তরিকাই যুগ যুগ ধরে মানুষ আল্লাহকে পেয়েছে। হযরতে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সাহচর্যে আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহ পাকের পরিচয় লাভ করেছেন। হযরতে তাবেঈন সাহাবা ইকরামের সান্নিধ্যে ওনারা আল্লাহকে পেয়েছেন। এইভাবে যুগ যুগ ধরে হযরতে জুনাইদ বাগদাদী, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আলফেসানি, হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি, হযরত হাকিমুল উম্মত থানবী, হযরত হুসাইন আহমদ মাদানী, এইভাবে যুগে যুগে যারাই আল্লাহওয়ালা হয়েছেন, যাদেরকে আমরা আল্লাহওয়ালা হিসেবে জানি, আল্লাহ পাকের খাঁটি প্রেমিক হিসেবে জানি, খাঁটি আল্লাহওয়ালা হিসেবে জানি, ইতিহাস সাক্ষী যে ওনারা একা একা আল্লাহওয়ালা হইতে পারেন নাই, ওনারা অন্য কোন আল্লাহওয়ালার কাছে নিজেকে মিটাইছেন, অন্য কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে সপর্দ করছেন, অন্য কোন আল্লাহওয়ালার সহবতে নিজেরাই আসা যাওয়া করছেন, তাদের সাথে সম্পর্ক রাখছেন, তাদের পরামর্শ অনুযায়ী জীবন গঠন করছেন, তো ওনারাও আল্লাহওয়ালা হয়ে গেছেন, এটাই নিয়ম। تنہا نہ چل سکو گے، محبت کی راہ میں چل رہا ہوں، آپ میرے ساتھ آئیے۔ আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় একা একা চলা যাবে না, একা একা কেউ ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই আর কখনো পারবে না, সঙ্গী লাগবে, অভিজ্ঞ এবং ওই পথের পরিচিতি যার আছে এরকম কোন সঙ্গী লাগবে। আমি যাচ্ছি, চলো আমার সঙ্গে তোমরাও চলো, মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে। এজন্য ভাই আল্লাহকে যদি আমরা পাইতে চাই, কোন খাটি এবং হাক্কানি আল্লাহওয়ালার সহবতের কোন বিকল্প নাই। এজন্য আমরা যারা কোন আল্লাহওয়ালার সাথে সম্পৃক্ত, কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়েছি, আমাদের উচিত হবে সম্পর্ককে আরো জোরদার করা, আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি যাওয়া। আর যারা এখনো কোন আল্লাহওয়ালার সাথে সম্পৃক্ত হইতে পারি নাই, কোন আল্লাহওয়ালার সহবতে সেইভাবে যাওয়া আসা শুরু করতে পারি নাই, আর দেরি না করে এখনই শুরু করা উচিত। মানুষের হায়াত খুবই সীমিত, খুবই সীমিত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহকে পেতে হবে, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে মুসলমান না হইয়া, আমার না হইয়া তুমি মরো না, আমার বন্ধু হয়ে, আমার প্রিয় পাত্র হইয়া মরো। তো কার কখন ডাক আসে বলা যায় না। এজন্য এখনো আমরা যারা কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারিনি, কোন আল্লাহওয়ালাকে নিজের শেখ বানাইতে পারি নাই, তা আমাদের উচিত কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া আসা শুরু করা। হাদিস শরীফে আসতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য এমন যে তার অন্তরঙ্গ বন্ধুর ধর্ম যা হয় তার ধর্ম তাই হয়। প্রত্যেকটা মানুষ অন্তরঙ্গ বন্ধুর ধর্ম মেনে চলে। যার অন্তরঙ্গ বন্ধু ভালো হয় সেও ভালো হয়, যার অন্তরঙ্গ বন্ধু খারাপ হয় সেও খারাপ হয়। কেউ যদি কোনো ডাকাতকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানায়, ওই বন্ধুর মহব্বত, ওই বন্ধুর সংস্রব তাকে একদিন ডাকাত বানিয়ে ছাড়ে। যার অন্তরঙ্গ বন্ধু চোর হয়, ওই বন্ধুর সান্নিধ্য, বন্ধুর মহব্বত একদিন তাকে চোর বানিয়ে ছাড়ে। পক্ষান্তরে কোন আল্লাহওয়ালার পালায় যদি কেউ পড়ে, কোন আল্লাহওয়ালাকে যদি কেউ দিল দিয়ে দিতে পারে, কোন আল্লাহওয়ালার সঙ্গে যদি কারো অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, নিঃসন্দেহে ওই আল্লাহওয়ালা তাকে আল্লাহওয়ালা বানাইয়াই ছাড়বেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য এমনই যে সে নিজের বন্ধুর ধর্মের উপরে চলে। আল মারু আলা দীনি খালিলি, বন্ধুর চালচলন যেমন হয় তার চালচলনও তেমন হয়, বন্ধুর চলাফেরা যেমন হয়, বন্ধুর আখলাক চরিত্র যেমন হয়, বন্ধুর আমল আখলাক যেমন হয়, বন্ধুর পোশাক আশাক যেমন হয়, তার সবকিছু ঠিক তেমনই হয়। আমরা এই বাহ্যিক সমাজে খেয়াল করলে দেখব অনেকে বিভিন্ন নায়ক গায়কের মতো গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে। কারণ কি? তার প্রতি তার মহব্বত। মহব্বত জিনিসটাই এমন, এটা ইতাআত এবং আনুগত্যের তাকাজা করে। যে যাকে ভালোবাসে তার মতো হইতে চায়, তার মতো বেশভূষা গ্রহণ করতে চায়, তার মতো চিন্তাধারা সে লালন করে, তার মতো আমল আখলাক সে ধারণ করে। এজন্য এই হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝিয়েছেন যে যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, মুত্তাকি পরহেজগার হইতে চাও, তো কোন মুত্তাকি পরহেজগারকে নিজের খলিল বানাও। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা চিন্তা ভাবনা করে খলিল বানাবে। মানুষ একা একা চলে না, মানুষের বন্ধু থাকে, দোস্ত আহবাব থাকে। মানুষের বন্ধু আট দশটা হইতে পারে, শত শত হাজার হাজার বন্ধু হইতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু সবাই হয় না। অন্তরঙ্গ বন্ধু এক দুইজন হয়, একজন হয়। হাদিসে বলা হয়েছে খলিল, খলিল বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। কেমন অন্তরঙ্গ বন্ধু? এমন অন্তরঙ্গ বন্ধু যাকে সবচাইতে বেশি ভালোবাসে, যার চেয়ে ঊর্ধ্বে আর কাউকে ভালোবাসে না। এমন বন্ধুর মানুষ অনুসরণ করে, এমনিতেই অনুসরণ করে, তার অনুসরণ ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না। এই কারণে তার ধর্ম, তার কর্ম, তার আখলাক চরিত্র গ্রহণ করে। খলিল বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, এবং খলিল একজনই হয়। এর দ্বারা এটাও বুঝে আসে যিনি আল্লাহ, যে আল্লাহওয়ালাকে আমি খলিল বানাবো, শেখ বানাবো, তাকে সবচেয়ে বেশি মহব্বত করব, তখন তার অনুসরণ, তার এত্তেবা আমার জন্য সহজ হয়ে যাবে। খলিল একজনই হয়, অন্তরঙ্গ বন্ধু একজনই হয়। হাদিস শরীফে আসছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাজতু আবা বকরিন খলিলা, আমি যদি কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। চিন্তা করার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আবু বকরকে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কেও ভালোবাসতেন, আলী রাদিয়াল্লাহু তাআলাহু কেও ভালোবাসতেন, যায়েদ বিন হারেসাকেও ভালোবাসতেন, উসামা বিন যায়েদকেও ভালোবাসতেন, কিন্তু বলতেছেন আবু বকরকে আমি খলিল বানাইতাম যদি বানাইতাম। তো ওনাদেরকেও তো ভালোবাসেন, ওনারাও তো নবীজির বন্ধু, কিন্তু ওনাদেরকে বন্ধু তো সবাই, খলিল বানাইলে কাকে বানাইতেন? শুধু আবু বকরকে। বোঝা গেল কি খলিল একজন হয়, অন্তরঙ্গ বন্ধু একজনই হয়। কিন্তু নবীজি মাযরাত পেশ করলেন, ওয়ালাকিন্না সাহিবাকুম খলিলুল্লাহ, কিন্তু তোমাদের সঙ্গী নবীজি তার খলিল তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খলিল বানাইছি, যেন আর কাউকে খলিল বানানো সম্ভব না। বোঝা গেল খলিল একজনই হয়, সবচেয়ে ঊর্ধ্বে দিলের মধ্যে যার স্থান। হাদিস শরীফে বলা হচ্ছে মানুষ খলিলকে অনুসরণ করে চলে, প্রত্যেক মানুষের কেউ না কেউ খলিল থাকে যাকে সে আদর্শ মানে। তো যেহেতু খলিল থাকে আর দিনের উপরে পরিপূর্ণ দিনের উপরে চলতে হলে, পরিপূর্ণ কোন দিনদারকে যদি খলিল বানানো হয় তাহলে সে পরিপূর্ণ দিনের উপরে চলতে পারে। এ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য, পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য কোন পরিপূর্ণ দিনদার আল্লাহওয়ালাকে খলিল বানাইতে হবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিল বলতেন, অনেক রেওয়ায়েতে আসছে আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আমার প্রিয় বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে এই বিষয়ে ওসিয়ত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিল বলতেন, মানে সবচেয়ে বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ যাকে হৃদয়ে সবচেয়ে উপরে স্থান দেয়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার অনুসরণ করে। সুতরাং তোমরা চিন্তা ভাবনা করে খলিল বানাও, এমন কাউকে খলিল বানাও যে পরিপূর্ণ দিনদার, তাহলে তুমিও তার মতো পরিপূর্ণ দিনদার হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। এজন্য কোন দিনদার, কোন আল্লাহওয়ালাকে, কোন মুত্তাকি পরহেজগার, কোন কামেলকে খলিল বানানো চাই, শেখ বানানো চাই, তাহলে আশা করা যায় তার সোহবতের বরকতে আমি আপনিও একদিন আল্লাহওয়ালা হতে পারবো, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো। তো শেখ তো বানাইতে হবে, কোন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতে হবে, নিজের পথের দিশারি হিসেবে কোন আল্লাহওয়ালাকে নিজের শেখ বানাইতে হবে। বাকি সেই আল্লাহওয়ালা নিজে তো খাঁটি হইতে হবে, সহি আল্লাহওয়ালা হইতে হবে, চিনতে হবে যে উনি সহি আল্লাহওয়ালা কিনা, খাঁটি আল্লাহওয়ালা কিনা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, আই বাসা ইবলিস আদম রুয়াহাস ফাসবাহার দস্তে নবায়াত দাদে দস্ত। হে বন্ধু, আল্লাহ আল্লাহ পাকের ইশক ও মারিফাতের যাত্রী বন্ধু, জেনে রাখো, সাবধান থাকো, অনেক মানবরূপী ইবলিস আছে, তার সুরত সিরত সুরত মানুষের মতো, কিন্তু বাস্তবে সে মানুষ না, সে ইবলিস শয়তান, তার বাহ্যিক সুরত হলো কোন পীরের, কোন আল্লাহওয়ালার, কিন্তু বাস্তবে সে আল্লাহওয়ালা না, সে বরং আল্লাহর পথের ডাকাত, তার থেকে সাবধান থেকো। পাস বাহার দস্তে না বায়াত দাদে দস্ত, যে কেউ আল্লাহওয়ালা হওয়ার দাবি করলো আর শেখ আর পীর কামেল হওয়ার দাবি করলো আর তুমি তার পিছনে ছুটলে, তার হাতে হাত দিলে, তাহকিক করলে না যে সে সহি অর্থে আল্লাহওয়ালা কিনা, তাহলে তুমি ভুল পথে চলবে। তোমাকে তাহকিক করতে হবে, মানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আসলে আমি যাকে আল্লাহওয়ালা হিসেবে, যার হাতে হাত দিতেছি, যাকে আমার শেখ বানাইতেছি, তিনি খাঁটি আল্লাহওয়ালা কিনা, সহি অর্থে তিনি আল্লাহওয়ালা কিনা। হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই খাঁটি আল্লাহওয়ালার 10টা আলামত বয়ান করছেন। আমাদের দাদা পীর পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই ওই 10 আলামত থেকে মৌলিক 5টা আলামত, 5টা চিহ্ন আমাদের জন্য সহজ করার জন্য উল্লেখ করছেন যে খাঁটি আল্লাহওয়ালা চিনার, যে আমি যাকে শেখ বানাবো, আমার জিন্দেগির মুরব্বী বানাবো, উনি খাঁটি আল্লাহওয়ালা কিনা, খাঁটি আল্লাহওয়ালা চিনার 5টা আলামত। 5টা আলামত, 1 নম্বর আলামত হলো যিনি শেখ কামেল সহি আল্লাহওয়ালা, তিনি দিনের এলেমওয়ালা হবেন, দিন সম্পর্কে শরীয়ত সম্পর্কে তার বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে, নিজেই যদি দিন না জানে তার এত্তেবা করে কিভাবে দিনের উপরে চলা যাবে। 2 নম্বর আলামত হইল যে যিনি খাঁটি আল্লাহওয়ালা তিনি পরিপূর্ণরূপে সুন্নত শরীয়তের মুত্তাবে হবেন, অনুসারী হবেন। 3 নম্বর আলামত হল যে যিনি খাঁটি আল্লাহওয়ালা তিনি অন্য কোন আল্লাহওয়ালার হাতে নিজের তরবিয়ত করাইয়া নিজের জিন্দেগির ইসলাহ করাইছেন। যিনি নিজেই অন্যের হাতে তরবিয়ত করে নিজের ইসলাম না করাইছেন, তিনি অন্যদের তরবিয়ত কিভাবে করবেন? হযরত ওয়ালা বলেন, লা তাখুযু বাবা মান লা বাবা লাহু, যার নিজের বাবা নাই তাকে বাবা বানায় না। চার নম্বর আলামত হলো, সমকালীন হাক্কানি উলামায়ে কেরাম তাকে স্বীকৃতি দেয় কিনা, তাকে আল্লাহ ওয়ালা হিসাবে স্বীকৃতি দেয় কিনা, মানে কিনা। পাঁচ নম্বর আলামত হলো, ওই আল্লাহ ওয়ালার সোহবতে যারা যায়, দীর্ঘদিন যারা আসা যাওয়া করতেছে, তাদের জিন্দগির মধ্যে চেঞ্জ আসলো কিনা, পরিবর্তন আসলো কিনা। এক সময় যে দাড়ি কাটতো না, এখন ওই আল্লাহ ওয়ালার সোহবতে এসে দাড়ি রাখা শুরু করছে। এক সময় যে নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করছে। এক সময় মদের আড্ডায় যাইতো, এখন মদের আড্ডায় যাওয়া ছেড়ে দিছে। পর্দা করতো না, পর্দা করা শুরু করছে। এক সময় ফাঁসে পোশাকদের মতো তার চাল চলন ছিল, লেবাস পোশাক ছিল, এখন তার লেবাস পোশাক আল্লাহ ওয়ালাদের মতো হয়ে গেছে। বোঝা যাবে ওই লোক সহি আল্লাহ ওয়ালা। এই পাঁচ আলামত যদি কোন লোকের মধ্যে পাওয়া যায়, বোঝা যাবে যে ওই লোক খাঁটি আল্লাহওয়ালা, হাকিকি অর্থে সত্যিকার অর্থে সে আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মোতাবেক আমাদের জীবন দান করেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দেশের প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান ঢালকানগর বাইতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি শফিকুল ইসলাম সাহেব দামোদর বরকাতুহুম, আমাদের হযরত ওয়ালা দামোদর বরকাতুহুমের বিশিষ্ট খলিফা।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের মেহেরবানিতে যারা আমরা এখানে আসতে পেরেছি, সবাই আমরা একটা বিশেষ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, যেটা সবাই আমরা জানি যে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আমাদের সকলের প্রাণপ্রিয় হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের মাসিক ইসলাহি ইজতেমা, সেই ইজতেমা উপলক্ষে হযরত ওয়ালার দামাত বরকাতুহুমের জবান থেকে আমরা নিজের জীবনকে গঠন করার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। তো এর আগে আমরাও যারা এখানে আসি, আমরাও সেই উদ্দেশ্যেই আসি যে হযরত ওয়ালার মুখ থেকে আমরা কিছু শুনব। এখানে যারা আমরা আসি, আমরা কম বেশি অনেকদিন আগের থেকে যাতায়াত করি। আমাদের আগে যে হযরত বয়ান করলেন, হক্কানি পীর হক্কানি আল্লাহওয়ালার আলামত কি, তার মধ্যে একটা হুজুর বলছেন যেটা আমরা সবাই কম বেশি আগেও শুনেছি আজকেও শুনলাম, যে যার আলোচনা দ্বারা, যার বয়ান দ্বারা, যার মজলিসে অংশগ্রহণ করলে মানুষের মধ্যে দিন দিন পরিবর্তন আসে, মন্দ থেকে ভালোর দিকে যায়, ভালো থেকে ভালো আস্তে আস্তে উপরে উঠতে থাকে, এটা একটা আলামত যে ইনি একজন হক্কানি আল্লাহওয়ালা। আর যদি এমন হয় যে না, ওখানে যাওয়ার পর আমার আগে যতটুকু দিনের উপর চলার আগ্রহ ছিল, নেক আমল করার জজবা ছিল, এর মধ্যে আরো কমতি আসলো, তাহলে এটা নিশ্চিত আলামত যে যার কাছে আমি যাচ্ছি, যার পিছে আমি চলছি, তিনি সঠিক পথের উপরে নাই। সঠিক পথের উপরে থাকার আলামত এটাই যে আমি এখানে আসলাম, তো ইনশাআল্লাহ আমার দিনের আমলের মধ্যে, উঠা বসা সব কিছুর মধ্যে, পুরা জিন্দিগির মধ্যে দিন দিন পরিবর্তন আসতেই থাকবে। তা আমরা যারা এখানে আসি, আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আসতে পেরেছি। তো এই আশা, এই মজলিসে অংশগ্রহণ করাটাকে অনেক অনেক নিজের জন্য সৌভাগ্য মনে করা উচিত। আমাদের একটা সাধারণ অভ্যাস হলো, যেটা আমরা সহজে পেয়ে যাই সেটাকে কদর করি না, যেটাকে অর্জন করার জন্য অনেক অনেক বেশি কষ্ট করতে হয়, চাই সেটা অনেক ছোট জিনিস হোক, মনে হয় যেন অনেক দামি, কিন্তু আল্লাপাক যার ভালো চান, আল্লাপাক যার ভালো চান, যার জন্য কল্যাণ চান, আল্লাপাক যাকে প্রিয় বানাইতে চান তার জন্য ওই ভালো রাস্তাকে সহজ করে দেন, ওই মানজিলে মাকসেদে পৌঁছা তার জন্য সহজ করে দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে প্রিয় বানাইতে চান তার জন্য আল্লাহ প্রিয় হওয়ার রাস্তা সহজ করে দেন, তার পথে চলা তার জন্য সহজ করে দেন, যার পিছনে হাঁটলে আল্লাহর প্রিয় হওয়া যাবে, আল্লাহর কাছে পৌঁছা যাবে, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে, তাকে সহজে তার পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য আমাদেরকে যে আল্লাহ পাক যে কত বড়, এটা আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষাই নেই, আমার নিজের জিন্দগি গান্দা, আমার নিজে কোনো আমল নাই, একটা যে ভালো বড়, বড়কে তো বড়রা বলবেন যে উনি বড়, এই আলামতটাও হুজুর বলছেন যে সমকালীন হক্কানি বড় বড় ওলামায়ে কেরাম যাকে বলবেন যে হ্যাঁ উনি বড় আলেম, উনি বড় বুজুর্গ মানুষ, তিনি বড়। তা আমাদের হজরত কেমন বড়, আমরা যারা এখানে আসি সবাই আমরা কম বেশি দেখি যে হজরত ওয়ালা দামাত বরকাতুহুর মজলিসে সাধারণ মুসলমান ভাইয়েরাও যেমন আসেন, এর চেয়ে অনেক বেশি সংখ্যক আসেন হলো বড় বড় মাদ্রাসার বড় বড় ওলামায়ে কেরাম, বিভিন্ন দারুল ইফতার বড় বড় মুফতিয়ানে কেরাম, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় মাদ্রাসার মুহতামিমিন, এমনকি হযরত ওয়ালা দামাত বরকাতুহুর আসাতেজা যারা ওস্তাদ তারাও হযরতের হাতে বায়াত রাখেন। তো এটা একটা আলামত, আলামত তো আমি বলতে পারবো না, কারণ আমার তো সেই বুঝ নাই, সেই পরিচয় তো আমি বলতে পারবো না যে কে কত বড়। একজন সাধারণ ছোট বাচ্চার হাতে যদি একটা স্বর্ণের একটা টুকরা রেখে দেওয়া হয় আর একটা আরেক হাতে একটা চকলেট দেওয়া হয়, সে চকলেট চিনে, জানে এটা খাইলে মজা লাগে, সে বলবে যে এটা ভালো আর এটা ফেলে দিবে। আর যারা নাকি এটার হাকিকত জানা আছে, সে হাজারো চকলেটের সামনে এটাকে ছোট্ট অংশটাকে কি মনে করবে, দামি মনে করবে। তো এই জন্য শুধুমাত্র অন্যদেরকে দেখে এটা আমরা বুঝতে পারি যে যার কাছে এত বড় বড়, শুধুমাত্র আমাদের দেশেই না, এই যে হযরতুল্লাহ দামাত বরকাতুম গতকালকে সফর করে আসলেন, পাকিস্তান গিয়েছিলেন, আমাদের দাদা পীর হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলীর খানকায় ওখানে ছিলেন, প্রায় সপ্তাহখানিকের বেশি হবে সফর, 10 দিনের সফর। তো এই যে আমাদের আজকে যে ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ, আবার আগামী সোমবার দিন উর্দুতে বয়ান হয়, যে রবিবার দিন, রবিবার দিন উর্দুতে বয়ান হয় হযরত আল্লাহ দামাত বরকাতুম খানকা শরীফে। তো সেই বয়ান শুধু বাংলাদেশের ওলামায়ে কেরাম শুনেন বা দিনদার মুসলমান ভাইয়েরা শুনেন এমন না, বিশ্বের অসংখ্য দেশ থেকে অসংখ্য স্থান থেকে সেই বয়ান একসাথে মানুষ শুনতে থাকে, অসংখ্য অসংখ্য দেশ থেকে, অসংখ্য বলতে সম্ভবত 20-30টা দেশ থেকে হবে বা আরো বেশি হবে, হুজুরাতে বলতে পারবেন 27-28টা দেশ থেকে হযরতুল্লাহ দামাত বরকাতুহুর উর্দু বয়ান মানুষ শুনতে থাকেন, এবং একটা দেশ থেকে, দেশের একটা স্থান থেকে না, পাকিস্তানের 20-30-50 স্থান থেকে, সেই আফ্রিকা সেই আমেরিকা বিভিন্ন দেশ থেকে শুনতেছে, 200-300 জায়গা থেকে শুনে একসাথে। তো সেই হিসাবে 27টা দেশ তো 27টা জায়গা না, কত শো স্থান থেকে হযরতুল্লাহ দামাত বরকাতুহুর এক ঘন্টার বয়ান মাসে একদিন শোনার জন্য তার আগের থেকে, আবার এমনও এখানে যখন 10টা বাজে সব দেশে তার 10টা বাজে না, কোনো দেশে সকাল 8টাও বাজবে, কোনো দেশে সকাল 10টাও বাজতে পারে, কোনো দেশে আরো গভীর রাতও হতে পারে। তো এই সবাই যার যার সব প্রয়োজন সব জরুরতকে ত্যাগ করে হযরতুল্লাহ দামাত বরকাতুহুর এক ঘন্টার বয়ান মাসে একদিন হবে শোনার জন্য সবাই ওখানে এসে উপস্থিত হয়ে যায়। তো আমরাও যদি চেষ্টা করি এরকম যে হযরতুল্লাহ দামাত বরকাতুহুমকে আল্লাহ পাক সিহাত ও আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত দান করেন, আমরাও যদি হযরতের মজলিসে এইভাবে আসতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমি সাহিবুল বাইতে আদরা বিমা ফি, যে আমার ভিতরে কি আছে তা আমি ভালো জানি, আমার আমল কেমন, আমার আখলাক কেমন। তো আমি এখানে আসলে আমার কথা আমি বলি, যখনই কল্পনা করি যে হযরতের মজলিসে যাব, বা এখন ওই যে অনলাইনেও পাওয়া যায় হযরতের বয়ান, কখনো যদি খারাপ লাগে বা একটু মন চাইতেছে যে হযরতের বয়ান শুনবো, যদি একটা কবিতা শুনি খানকা শরীফে যেগুলো পড়া হয়, বা জুমার দিনের একটা বয়ান শুনলাম, বা এই বয়ান সবগুলো হযরতের যে বয়ান সবগুলোই তো ওই লিংকের মধ্যে পাওয়া যায় আমরা সবাই জানি, যখনই এটা নিয়ত করি, নিয়ত করার সাথে সাথে দিলের মধ্যে একটা ভিন্ন একটা অবস্থা তৈরি হয়, এটা আমরা সবাই সাক্ষ্য, যার যার ব্যাপারে প্রত্যেকে আমরা সাক্ষ্য। শুনলেই ইচ্ছা করছি, আর এটা হাদিসেরই কথা, যে যে এক হাদিসের মধ্যে আছে না, যে এক ব্যক্তি 99 মানুষকে কতল করছিল, পরে একজন লোককে জিজ্ঞাসা করছে আমার জন্য তওবার রাস্তা আছে, সে কি বলছিল যে না, এত মানুষ হত্যা করছো তোমার আবার তওবা, তুমি নিশ্চিত জাহান্নামি। তো সে বলছে জান্নাত যখন পাবই না, ঠিক আছে তোমারও শেষ করি, সে তাকেও মেরে ফেলছে। পরে আরেকজনকে গিয়ে জিজ্ঞাসা করছে, একজন আলেমকে জিজ্ঞাসা করছে যে আমার জন্য কি তওবার রাস্তা আছে, বলছে হ্যাঁ, তুমি অমুক জায়গায় যাও, ওখানে একজন ব্যক্তি আছে, তার কাছে গিয়ে তুমি তওবা করো। লম্বা হাদিস, পথিমধ্যে তার এন্তেকাল হয়ে গেছে, ওখানে পৌঁছার আগে এন্তেকাল যে হয়ে গেছে, এখন জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছে, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নেওয়ার জন্য আসছে, দুই ফেরেশতা এখন কে নিবে, তাদের মধ্যে এখন একটা তর্ক, যে আমরা, তারা বলে জান্নাতের ফেরেশতারা বলতেছে সে যেহেতু তওবা করার নিয়ত করছে, এখনো তওবা করে নাই, এখনো সে কোন আল্লাহওয়ালা কোন বড় হাক্কানি আলেমের কাছে হাত দেয় নাই, এখনো বিগত জীবন থেকে তওবা সে করে নাই, কিন্তু সে নিয়ত করছে, এই নিয়ত করার কারণে তারা চাইতেছে জান্নাতে তাকে নেওয়ার জন্য, আর সে বলতেছে এখনো যেহেতু করে নাই, জাহান্নামের ফেরেশতারা বলতে তাকে আমরা কোথায় নিয়ে যাব, জাহান্নামে। আল্লাহ পাক তখন ফয়সালা করছেন যে ঠিক আছে, দেখা যাক, সে যেহেতু যেখান থেকে যেখানে যেতে চেয়েছিল, তার বাড়ি থেকে যে স্থানে সে যেতে চেয়েছে, এখন যেখানে তার ইন্তেকাল হয়েছে, সে কি তার বাড়ির দিকে কাছাকাছি রয়ে গেছে না ওই দিকে বেশি পৌঁছে গেছে, এটা মাপা হোক। যখন আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন, বাস্তবে সে ছিল, এখনো অর্ধেক পথ সে অতিক্রম করতে পারে নাই, যেখানে যাবে ওই হক্কানি আলেমের কাছে, আসলে তার এখনো অর্ধেক পথ অতিক্রম করতে পারে নাই, কিন্তু সে হিসেবে যদি মাপা হইতো তাহলে সে কোন দলে থাকতো, এখনো সে জান্নাতের পথে যেতে পারে নাই, কেমন যেন সে এখনো তওবা তার এখনো নসিব হয় নাই। কিন্তু আল্লাহ পাক জমিনকে আদেশ করে দিছেন যে হে জমিন, যে আমার এই বান্দা আমাকে পাওয়ার জন্য আমার মহাব্বতে তার বিগত জীবনের উপরে এত অনুতাপ হইছে, সে এখন আমাকে পাওয়ার জন্য সে তার ঘর থেকে বের হয়ে দুয়ারে দুয়ারে ঘুরতেছে, কিভাবে কিভাবে সে আমাকে পাবে, শুধু এতটুকু নিয়ত করছে। অতএব এই নিয়তটা আমার কাছে এত এত বেশি দামি, যে তুমি জমিন আমার মাখলুক, তুমি কি হয়ে যাও, সংকুচিত হয়ে যাও, তুমি যেদিকে তুমি বেশি ছিলা ওইদিকে তুমি কমে যাও, ওইদিকে ওইদিকে বেড়ে যাও, ওইদিকে কমে যাও, যেন মাপার পরে এটা প্রমাণিত হয় সে ওই আল্লাহওয়ালার কাছে যাওয়ার দিকে বেশি পৌঁছে গেছে। আর আল্লাহ পাকের নির্দেশে জমিন তখন কি হয়ে গেছিল, সংকুচিত হয়ে গেছিল, সে তার বাড়ি থেকে বের হয়ে বেশি অংশ সে আল্লাহওয়ালার দিকে পৌঁছে গেছিল। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে কেউ যদি নেক আমলের নিয়ত করছে, বাস আল্লাহ পাকের দিকে এক পা অগ্রসর হয়েছে। আরেক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে কেউ যদি আমার দিকে এক পা অগ্রসর হয় তাহলে আমি তা দিকে দুই পা অগ্রসর হই, এক বিগত অগ্রসর হয়েছে আমি তার দিকে এক হাত অগ্রসর হই, আর যদি এক হাত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই, আর যদি সে আমার দিকে দ্রুত গতিতে পা ফেলে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে আসি। তো এই জন্য হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান যখনই শুধু শোনার ইচ্ছা করি, এখানে আসার ইচ্ছা করি, তখনই যেন ভিতরে একটা কেমন কাইফিয়াত হয় যে না, কেমন যেন কোথায় যেন যাচ্ছি, কি যেন অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম সেই জিনিসটা আল্লাহ পাক হয়তো আমাকে সেখানে অংশগ্রহণ করার, হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের জবান থেকে কিছু শোনার তৌফিক দান করবেন। এই জন্য হযরত ওয়ালা দামাত বরকাতুহুম গত খোলাফাদের যে ইস্তেমা ছিল জামিয়া হাকিমুল, হযরতের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মতের, সেখানে হযরত আল্লাহ বলছিলেন সবাইকে যে বেশি থেকে বেশি এই মজলিসে অংশগ্রহণ করা। এটা তো এটার অর্থ আবার এটা না যে হযরত তার মুরিদিন ভক্তবৃন্দের সংখ্যা বাড়াইতে চান, যদি বলি বাড়াইতে চান এতে কোনো দোষ নাই, কারণ হযরত আল্লাহর ভক্তবৃন্দকে বাড়াইতে চান কেন, যেন আমি যেমন দিনের উপর চলবো, আমি যেমন আল্লাহর প্রিয় হব, আল্লাহর ওলি হব, হযরত আল্লাহ দামাত বরকাতুম প্রত্যেকটা হক্কানি আলেমের দিলের মধ্যে, আল্লাহওয়ালার দিলের মধ্যে এই চিন্তাই থাকে, আমি যেমন আল্লাহকে পেয়েছি, আল্লাহ যেমন আমাকে আল্লাহর নৈকট্যের স্বাদ দিয়েছেন, দিলের মধ্যে মজা দিয়েছেন, প্রত্যেকটা মোমেন বান্দা যেন সেটা পেয়ে যায়, এই চিন্তা তো সব সব আল্লাহওয়ালার মধ্যে থাকে। তো সেই হিসাবে যদি হযরত আল্লাহ যদি চানো, কিন্তু বাহ্যিকভাবে এটা আমার মনে হয় অনেক সময় যে চাইলে মনে হয় যেন দল ভারী করা, আসলে দল ভারী করার কোনো বিষয় এখানে না। হযরত আল্লাহ দামাত বরকাতুমের এখানে কোনো টাকা পয়সা কোনো দুনিয়ার সম্মান ইজ্জত এগুলো কোনো বিষয় না, এটাও একটা হকানি আল্লাহওয়ালার একটা আলামত যে দুনিয়ার প্রতি কোনো লোভ থাকবে না, টাকা পয়সার প্রতি কোনো লোভ থাকবে না, যে অমুকের টাকা আছে, অমুকের সম্মান আছে, তার সাথে সে আমার কাছে আসলে আমার কোনো ফায়দা হবে। এবং বরঞ্চ আমরা এখানে দেখি আর উল্টা, সাধারণ দিনদার ভাইদের তুলনায়, যেটা আমি শুরুতে বললাম, এখানে ওলামা ইকরামের বিশাল জামাত সবসময় হযরতুল্লাহ দামাত বরকাতুহুমের চারপাশে থাকে। তো এই জন্য হযরতুল্লাহ দামাত বরকাতুহুমের মজলিসে আসাকে আমরা অনেক অনেক বেশি নিয়ামত মনে করি। এবং এখানে প্রতি ইংরেজি মাস প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিনও মুখতাসার আসরের পরে মজলিস হয়, এই মজলিসগুলোর অংশগ্রহণ করার চেষ্টা করি। আমি যে কোরআনে কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম যে আল্লাহকে পাওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা দোয়া আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহা, যে সূরা আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতেই পড়ে থাকি, আল্লাহ পাক শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহর কাছে হেদায়েত চাইতে বলা হয়েছে যে হে আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছার, গুনাহ থেকে বাঁচার, নেক আমলের উপর চলার, আপনার পর্যন্ত পৌঁছার যে রাস্তা, এই রাস্তা আমাকে দিয়ে দেন, এই রাস্তা আমাকে চিনায় দেন যে আমি যেন আপনার পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই আয়াতের মধ্যে সংক্ষেপে এই কথাটা বলা হয়েছে। অন্য আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেন আল্লাহ পাক চান আলেম গায়রা আলেম সবাই যেন আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, বাকি যে আলেম হবে অবশ্যই সে মুত্তাকি হবে, অবশ্যই সে আল্লাহওয়ালাও হবে। আর যদি কেউ আক্ষরিক অর্থে আমার মধ্যে কেউ আলেম হয় কিন্তু আল্লাহ তাআলার তাকওয়া নাই ভয়ের মধ্যে, দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, নাফরমানি হয়, তাহলে এটা মুত্তাফাক আলাইহি মাসালা আল আসি লাইসা বিআলিমিন, ফতোয়া শামির মধ্যে আছে। যে নাকি আল্লাহ তাআলার নাফরমানি করে সে আলেম হইতে পারে না। আয়াতের মধ্যেও আল্লাহ পাক এই কথাই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহর ভয় আলেমদের দিলের মধ্যেই সবচেয়ে বেশি থাকবে, যে আলেমের দিলের মধ্যে থাকবে না সে মিশকাত দাওরা পড়লাম, পড়াইতেছি পড়তেছি কিন্তু সে আলেম না, সে আল্লাহর ওলি না, সে মুত্তাকি না। মুত্তাকি তো তেই হবে, সেই হবে যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। তো আলেম হইলে, কারণ আগুন কি জিনিস, আগুন কোথাও লাগলে কি ক্ষতি হয় এটা আগুনের হাকিকত যার জানা আছে সে বুঝবে। বাঘ দেখলে বাঁচতে হয় না হয় আমার জান শেষ করে দিবে, এটা ছোট বাচ্চা বুঝবে না, ছোট বাচ্চা তো সাপও গিয়ে ধরতে পারে, কিন্তু যার জানা আছে যে সাপ কামড় দিলে আমার জীবন শেষ, সে তো সাপ দূর থেকে দেখলেই ভাগবে। তো যে আলেম হয় আল্লাহকে চিনে, আল্লাহর হুকুম জানে, আল্লাহকে পাওয়ার রাস্তা যার জানা আছে, যাকে আল্লাহ পাক সব শিখাই দিলেন, আল্লাহকে পাওয়ার আল্লাহকে চেনার রাস্তা শিখাই দিলেন, তারপরেও যদি সে নাফরমানি করে তাহলে সে কোন ক্রমে সে আলেম না। আলেম তো সেই যে নাকি যা জানলো তার উপর আবার আমলও করলো। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাকের ওলি হওয়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, গায়রা আলেম সেও হইতে পারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহকে পাওয়ার আল্লাহকে চেনার রাস্তা কি সহজ রাস্তা বলে দিচ্ছেন, যে বাস মিনান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল মুস্তাকিম আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা করছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, যে আল্লাহকে পাওয়ার আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যদি দুই লাইন তিন লাইন পাঁচ লাইন একটা সংজ্ঞা দেওয়া হইতো যে এই কাজ করলে আল্লাহকে পাইবা, এটা করলে আল্লাহকে পাইবা, তাহলে অনেকের পক্ষে এটা বোঝা কঠিন ছিল। এই জন্য আল্লাহ পাক সহজ রাস্তা বলে দিয়েছেন, আমি যাকে নবী বানিয়ে তোমাদের মাঝে পাঠাইলাম তার পিছে চলতে থাকো, নিশ্চিত তুমি আল্লাহকে পেয়ে যাবা। মিনান নবী গিন, বাস তুমি নবীদের অনুসরণ করো, নবীর অনুসরণ করবে, নবীর কথা মানবে, নবীরকে মেনে চলবে, আর সে আল্লাহওয়ালা হবে না, আল্লাহর প্রিয় পাত্র হবে না, এটা হইতেই পারে না। নবীকে যে দেখছে একদিন তার এত বড় সম্মান তো আল্লাহ পাক তাকে দিয়েছেন। সারা দুনিয়ার আউলিয়া যদি এক জায়গায় হয়, একজন সাহাবী জিহাদের ময়দানে যে ঘোড়ায় চড়ছেন সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালি গেছে সেই ধুলার সমানও সবাই হইতে পারবে না। তো সাহাবীদের মর্যাদা কত, শুধুমাত্র কেন সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত যেটা আম্বিয়া ইকরামের জামাত, তাদের অনুসরণ করলে নিশ্চিত সে আল্লাহওয়ালা হবে, আল্লাহকে পেয়ে যাবে। আর দ্বিতীয় হলো ওয়াসিদ্দিকিন, যে যারা নবী না কিন্তু নবীর পরবর্তী স্থান যাদেরকে আমি দান করেছি সিদ্দিকিন আউলিয়া, তাদেরকে অনুসরণ করো, তুমি নিশ্চিত জান্নাতি, তুমি নিশ্চিত তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবা, তোমার আর কিছু দেখতে হবে না, শুধু একটা যে আমি যাকে পিছে চলতে চাই, যাকে অনুসরণ করতে চাই, সে কি আল্লাহওয়ালা কিনা, বাস এতটুকু আমি যদি বুঝে নিতে পারি। আর বুঝার আলামত সহজ, যে আলামত একটু আগে হুজুর বললেন, বাস এই পাঁচ আলামত যদি আমরা দেখি তাহলে যাকে আমরা আল্লাহওয়ালা মনে করব তার পিছনে চোখ বন্ধ করে হাঁটবো, বাস হাঁটতে থাকলে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিবেন, আল্লাহর প্রিয় পথ আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিবেন। তো এজন্য আমরা সকলে চেষ্টা করব যে হযরত ওয়ালা দামত বরকাতুহুম কে যেন আল্লাহ পাক পূর্ণ সিহাত ও আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত দান করেন, এবং আমরা যেন বেশি বেশি এখানে অংশগ্রহণ করতে পারি, এবং হযরত ওয়ালা আমাদেরকে যেই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এত এত আমাদেরকে মহব্বত করে যে অনেক সময় এমন হয় যে শোয়া থেকে উঠতে পারেন না, কিন্তু তারপরও মঙ্গলবারের মজলিস, জুমার বয়ান, এই মাসিক ইস্তেমা ইচ্ছা করলে হযরত ওয়ালা করা যেত, আরো দুই চার দিন থেকে আসতে পারতেন, কিন্তু এই ইস্তেমার কারণেই হযরত ওয়ালা দামত বরকাতুহুম সব প্রোগ্রাম কখনো রাখেন না, মঙ্গলবারের প্রোগ্রামও থাকেন, এই প্রোগ্রামও থাকেন, শুধু কেন, যাতে আমার জিন্দগিটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো আমার জিন্দগি ঠিক করার জন্য হযরত ওয়ালার এত ফিকির, কিন্তু আমি আর আপনি যদি ফিকিরমান না হই তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হব। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে নিজের ব্যাপারে সচেতন হওয়ার, নিজের জিন্দগিকে ইসলাহ করার এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর প্রিয় পাত্রদের পথে চলার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুতসাহিব হুজুরের এই গুরুত্বপূর্ণ নসিহত মোতাবেক চলার খুব তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন খানকা সংলগ্ন হযরত ওয়ালা দামত বরকাতুহুমের খানকা সংলগ্ন মাদ্রাসা দারুল উলুম আল ইমদাদিয়া ঢাকা এর সম্মানিত মহতামিম, আমাদের হযরত ওয়ালা দামত বরকাতুহুমের অনেক আগের একদম শুরুর দিকের বিশিষ্ট খলিফা এবং হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বড় জামাতা মাওলানা সুলতান সাহেব দামত বরকাতুহুম,
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক শেখে কামেল আল্লাহওয়ালা আমাদের জীবনে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেউ আদায় করে শেষ করতে পারব না। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ১১ বার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে জিয়ারত করলেন, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, ভাই মুসলমান, তোমার দুনিয়াতে যদি কোন শাইখ কামিল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক হয়ে যায়, জীবনের সম্পর্ক হয়ে যায়, আত্মার সম্পর্ক হয়ে যায়, মুসলমান তুমি দুনিয়াতে জান্নাতের চেয়ে বড় নিয়ামত পাইয়া গেলা। আমাদের প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামত বরকাতুহুম আমাদের জানামতে, আমাদের বিশ্বাস মতে সিদ্দিকীনের পর্যায়ের একজন শাইখে কামেল, সিদ্দিকীনের মর্তবাওয়ালা একজন আল্লাহওয়ালা, যেই যুগে মানুষ সত্য থেকে হক থেকে ঘোষণা দিয়ে দূরে অবস্থান করতেছে, আর এই দূরে অবস্থানটাকে তারা দিন মনে করতেছে, ভালো কাজ মনে করতেছে, এমন ভয়াবহ ফেতনা ঝামেলার যুগে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঢালকানগরের হযরতের মতো এত বড় শাইখে কামেল দোয়া ছাড়া, কাকুতি মিনুতি ছাড়া আল্লাহর কাছে আল্লাহ পাক মিলাই দিলেন, এত বড় নিয়ামত আল্লাহ দিলেন, এটা আমাদের ভাবা উচিত। কিন্তু আমাদের একটু ফিকির করা উচিত যে আল্লাহ এত বড় শায়েখ আমাকে দান করছেন, এত বড় আল্লাহওয়ালা আল্লাহ আমার জীবনে দান করছেন। আমার ভাবা উচিত, ফিকির করা উচিত যে এই শায়েখে কামিলের কদর আমরা করতে পারতেছি কি না, শায়েখে কামিলের হক আমার দ্বারা আদায় হচ্ছে কি না। বুজুর্গ আকাবির বলেন যে শেখ কামিলের সবচেয়ে বড় হক, বিশেষ করে আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামত বরকাতুন বলেন, শেখ কামিলের হক হল শেখ কামিল যেই বিষয়ে আমাদেরকে সাবধান করেন, সতর্ক করেন, তা থেকে দূরে থাকা, যেই বিষয়ের দিকে তিনি তারগিব দেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদান করেন, আল্লাহর দিন দান করেন, আল্লাহর মহাব্বত দান করেন, আল্লাহর মহাব্বতের সবক শিক্ষা দেন, আল্লাহর মহাব্বতের সবক শিক্ষা লাভ করা, এইটাই হল শাইখে কামেলের সবচেয়ে বড় হক আদায় করা। হযরত বলেন, আমার কোন মুরিদ, আমার কোন আশিক দেওয়ানা যদি আমাকে অনেকগুলো টাকা দেয়, হাদিয়া দেয়, হাদিয়ার সুন্নত আদায় করে, আমি যেই পরিমাণ খুশি হব, আমি এর চেয়ে বেশি খুশি হব যখন আমি দেখব আমার মেহনত, আমার পরিশ্রম, আমার কষ্ট সাধনার এই যে জীবন, সেই জীবনের শিক্ষা দীক্ষা অনুযায়ী আমার মুরিদ চলতেছে, আমার দোস্ত চলতেছে, এবং আমি যখন দেখব আমার মুরিদ এটা আমার সামনে ওলি আল্লাহ হয়ে গেছে, যেই পরিমাণ সে টাকা দিল, যদি 1 কোটি টাকাও দেয়, এর চেয়ে বেশি খুশি হব যখন আমি দেখব আমার মুরিদ আমার সামনে মুত্তাকি হইয়া আল্লাহর সামনে নিজেকে পেশ করছে। বুঝেননি? হযরত ওয়ালা দামত বরকাতুহুম যখন শুনেন আমার কোন মুরিদ, আমার কোন দোস্ত, মাশাআল্লাহ আসলাফ ও আকাবিরের হেদায়েতের খুব এহতেমাম করতেছেন, তাকওয়ার খুব এহতেমাম করছেন, সুন্নার খুব এহতেমাম করছেন, মাশাআল্লাহ শরী পর্দার খুব এহতেমাম করছেন, হযরত ভীষণ খুশি হন, ভীষণ ওই মুরিদের প্রতি মুগ্ধ হন, ভীষণ হযরত তার জন্য দোয়া করতে থাকেন। এই জন্য শাইখে কামেলের হেদায়তকে নিজের জীবনের জন্য বিশাল বড় পাথেয় মনে করে, নিজের দুনিয়ার উন্নতির জন্য বিশাল পাথেয় মনে করি, আখেরাতের উন্নতির জন্য বিশাল পাথেয় মনে করি, এবং বিশ্বাস করি, বিশ্বাস করি সেই মোতাবেক আমল করি। আল্লাহ আমাদের সকলকে শাইখে কামেলের কদর করার তৌফিক দান ফরমান। হযরতজির জন্য বেশি বেশি দোয়া, শাইখে কামেল যিনি হন তার মুরিদদের আরেক হক হল, জিম্মাদারি হল নিজের শেখের জন্য দোয়া করা, নিজের শেখের আফিয়াতের জন্য, সুস্থতার জন্য দোয়া করা, শেখের সার্বিক বিষয়ের জন্য মুরিদ অন্তর দিয়ে দোয়া করবে। ইনশাআল্লাহ আমরাও আমাদের শেখে কামিল আল্লাহওয়ালার জন্য অন্তর থেকে দোয়া করব যে আল্লাহ আফিয়াতের সঙ্গে, সালামতের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, আয় আল্লাহ বিশাল বড় দীনী খেদমাতের সঙ্গে আমাদের শেখকে দীর্ঘ হায়াত দান করেন, এবং হযরতের যত নেক আশা, হযরতের জীবনের যত আল্লাহর মহাব্বতকে কেন্দ্র করে, দ্বীনকে কেন্দ্র করে কর্মসূচি আছে, আল্লাহ যেন হযরতের সমস্ত দ্বীনি কর্মসূচিকে কবুল করে নেন এবং সবগুলিকে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে বাস্তবায়িত করেন, এই বিষয়ে খুব দোয়া করা। আমাদের এই যে মাসিক ইস্তেমা হয় হযরত ওয়ালা দামত বরকাতুহুমির, আমরা বিভিন্ন জায়গা থেকে হযরতের মাসিক ইস্তেমাতে আসি, মঙ্গলবারে মজলিসে আসি, শুক্রবারে মজলিসে আসি, এই মজলিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মজলিস, অনেক দামি মজলিস, অনেক মূল্যবান মজলিস, আর এই মজলিসের জন্য হযরত বাহিরে পর্যন্ত কোনো প্রোগ্রাম রাখেন না, আজকে মাসিক ইস্তেমা, মাসিক ইস্তেমার ফলে হযরত বিদেশ থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসছেন। হযরত কোন দিনই প্রোগ্রাম বাহিরে রাখেন না, মঙ্গলবার দিন সাধারণত হযরত বাহিরে কোন প্রোগ্রাম রাখেন না, জুমার দিন প্রোগ্রাম রাখেন না, হযরত যথাসম্ভব চেষ্টা করেন এখানের মাসিক ইস্তেমার শরীক থাকার জন্য, মঙ্গলবারে মজলিসে শরীক থাকার জন্য, শুক্রবারে মজলিসে শরীক থাকার জন্য, যেখানে শায়খ এত ইহতেমাম করতেছেন আমাদেরকে আল্লাহর মহাব্বত দেওয়ার জন্য, আল্লাহর মহাব্বতের সবক শিখানোর জন্য, আল্লাহর সঙ্গে আমাদেরকে জোড়ানোর জন্য, আল্লাহর মহাব্বত আমাদের ভিতরে পয়দা করার জন্য সেখানে আমাদের ফিকির থাকা উচিত না? সেখানে আমাদের এই মজলিসগুলোর এহতেমাম করা উচিত না? আর এই মজলিসগুলো এত দামি দামি মজলিস, মঙ্গলবারী মজলিস এত দামি মজলিস যে আলহামদুলিল্লাহ আজকের মজলিস না, এটা এক দুই বছরের আগের মজলিস না, সে বহু যুগে বহু বছর আগের মজলিস মঙ্গলবারে মজলিস। আমরা যখন ঢালকা নগরে নতুন আসি তখন হযরত ওয়ালা দামাত বারকাতুহুম এই মঙ্গলবারে মজলিস মঙ্গলবারে মজলিস ইসলাহি মজলিস বাদ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হযরত কায়েম করেন। আলহামদুলিল্লাহ এই মজলিসের উসিলায় কত যে তালবে ইলম আল্লাহওয়ালা হইছেন, কত যে আলেম দ্বীন মুত্তাকি হইছেন, কত যে বেনামাজি নামাজি হইছেন, কত যে বেপর্দা কর্নেওয়ালা পর্দার মধ্যে আসছেন, শরী পর্দা অবলম্বন করছেন, এর কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। বড় বড় মানুষরা এখানে এসে মঙ্গলবারে মজলিসে এসে মাসিক ইস্তেমার মজলিসে এসে আলহামদুলিল্লাহ মুত্তাকি হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন, সুন্নতের ইত্তেবা এবং অনুসরণ কর্নেওয়ালা হয়ে গেছেন। তো আমাদের এই মজলিসগুলোর এহতেমাম করা উচিত। এই মজলিসগুলোর মধ্যে আল্লাহকে পাওয়ার বৈশিষ্ট্য বিদ্যমান, এই মজলিসগুলোর মধ্যে আল্লাহর রহমত পাওয়ার বৈশিষ্ট্য বিদ্যমান, এই মজলিসগুলোর মধ্যে আল্লাহকে পাওয়ার মহৎ বৈশিষ্ট্য বিদ্যমান, জান্নাত পাওয়ার বৈশিষ্ট্য বিদ্যমান। তো এই মজলিসগুলির ইহতেমাম করব না, কিসের ইহতেমাম করব? আমাদের যতই প্রোগ্রাম থাকুক, যতই কাজ থাকুক, যতই আমাদের বাহিরে কর্মসূচি থাকুক, যথাসম্ভব চেষ্টা করব ওই দিনে যেন আমাদের কোনো কর্মসূচি, কোনো কাজ, কোনো আমাদের ব্যস্ততা না থাকে, কাজ আগে গুছিয়ে ফেলব, আগে শেষ করে ফেলব বা মুলতবি করব, পরে করব। কিন্তু মঙ্গলবারে মজলিস আমরা যারা আশপাশে আসি, তালবে ইলম ভাইরা, মুসলমান ভাইরা, আমরা আসব, যারা দূরে আসি যদি আসা সম্ভব হয় আসব, আর না হয় মাসিক ইস্তেমাতে আসব, জুমার মজলিসে আসব, জুমার নামাজ আল্লাহওয়ালার পিছনে পড়ব, সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালার পিছনে নামাজ আমার মুসলমান ভাইরা, এক আরেফে কামিলের পিছনে নামাজ আর সাধারণ আলেমের পিছনে নামাজ পড়ার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। সাধারণ আলেম দ্বীনের দুই রাকাত নামাজ আর শেখে কামিল আল্লাহওয়ালা মুত্তাকি তার দুই রাকাত নামাজ বহু গুণে উত্তম, হাজার গুণে উত্তম, অনেক বেশি উত্তম। এক আল্লাহওয়ালার পিছনে জুমার নামাজ পড়ার, দুই রাকাত নামাজ পড়ার আমাদের কিসমত হয় আলহামদুলিল্লাহ। কত মানুষ আসে যে আমি আল্লাহওয়ালার পিছনে নামাজ পড়ব, আল্লাহওয়ালার বয়ান শুনবো, আল্লাহওয়ালার খুতবা শুনবো, আল্লাহওয়ালার চৌখের পানির জিয়ারত করব, আল্লাহওয়ালার চেহারা মুবারকের জিয়ারত করব। এই নিয়ত নিয়ে যারা আসেন, আল্লাহর তলবে আসেন, আল্লাহকে পাওয়ার জন্য আসেন, নিঃসন্দেহে তারা আল্লাহকে পেয়ে যান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শফালি থানবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে আল্লাহকে চাইছি, আমি আল্লাহকে দুনিয়াতেই পেয়ে গেছি, তোমরা আল্লাহর কাছে আল্লাহকে দিল থেকে চাও নাই, যার কারণে পাও নাই, আমি দিল থেকে আল্লাহকে চাইছি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে পেয়ে গেছি। মান তালাবানি ওয়াজাদানি, হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, যে আমাকে খুঁজবে, যে আমাকে তালাশ করবে, যে আমাকে আমাকে পাওয়ার, আমাকে আমার আপন হওয়ার কাছে যাওয়ার, আমার নৈকট্য অর্জনের জন্য যে বেচাইন হবে, অস্থির হবে, আমাকে তালাশ করবে, আল্লাহ বলেন আমি নিশ্চিত ওই বান্দার জীবনে ধরা দেই, অর্থাৎ নিশ্চিত বান্দা আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের ঘোষণা, হাদিসে কুদসির ঘোষণা, মান তালাবানি ওয়াজাদানি, যে আমাকে খুঁজবে, যে আমাকে অন্বেষণ করবে সে আমাকে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বাস আল্লাহ ওয়ালাদের কাছে এই জন্য আশা যেন আমরা সকলে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, সকলে আল্লাহ ওয়ালার আদর্শের অধিকারী হয়ে যেতে পারি। আসলাফ ও আকাবেরের সন্ধান, আসলাফ ও আকাবেরের পথের সন্ধান, আল্লাহর মহাব্বতের পথের সন্ধান, তাকওয়ার পথের সন্ধান, সুন্নার পথের সন্ধান যেন আমরা এখান থেকে সত্যিকার অর্থে পেয়ে যাই, সেই ফিকির আমাদের ভিতরে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান ফরমান। অনেক ভাইরা আছেন, আসেন যান, ঠিক আছে, এটাও ভালো, এটাও অনেক বড় আমল, ভালো আমল, কিন্তু ভাই আরো আমাদেরকে ফিকির করতে হবে যে না, শুধু আসলে গেলে হবে না, আমাকে আরো হিম্মত করা লাগবে, আমাকে আরো কষ্ট করা লাগবে, আমাকে আরো গুনাহ থেকে বাঁচতে হবে, যেন ওই আসা যাওয়ার মধ্যে আমাকে আরো শায়েখের আপন হতে হবে, শায়েখের আরো ঘনিষ্ঠ হতে হবে, যাতে এই আসা যাওয়ার মধ্যে আল্লাহওয়ালার নজরের সৎকার উসিলায় আমি জামানার বাইজিদ হতে পারি, আমি জামানার জুনাইদ বাগদাদি হতে পারি। আরে জামানার জুনাইদ বাগদাদি আল্লাহওয়ালা হওয়া এটা সকলের জীবনের জন্য জরুরি, সকলের জীবনের জন্য আবশ্যক। চোর বাপার, হ্যাঁ, তারপরে খারাপ এই ধরনের জীবন, এটা কখনো আল্লাহর বান্দার জীবন হতে পারে না। অলসতার জীবন, এটা কখনো আমাদের জীবন হতে পারে না। হটকারিতার জীবন, এটা কখনো আমাদের জীবন হতে পারে না। আমাদের জীবন হবে আল্লাহর মহাব্বতের সুবহানাল্লাহ জীবন, আমাদের জীবন হবে সুন্নার জীবন, আমাদের জীবন হবে আসলাফ ও আকাবেরের নমুনার জীবন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, আমাদের হযরতুল্লাহ করাচি দামাত বরকাতুম, আমাদের দাদা পীর হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ তাআলা আলাইহির এক নতুন কিতাব আলহামদুলিল্লাহ এসলাহি ঘটনাবলী, যার বাংলা নাম এসলাহি ঘটনাবলী, এটা বাজারে আসছে, মার্কেটে আসছে, ইনশাআল্লাহ যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন। এসলাহি ঘটনাবলী এই বইটির মধ্যে, কিতাবটির মধ্যে আমাদের হযরতুল্লাহ করাচ্ছি রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়ানের মধ্যে যেসব ঘটনাবলী ছিল ওইগুলিকে বাংলায় অনুবাদ করা হয়েছে। সবগুলিকে অনুবাদ করা বা একত্রে জমা করা সম্ভব হয়নি, যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই উপকারী। হযরতের বয়ানের ঘটনাগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে, আমাদের পীর মোর্শেদ দেখছেন, নাম দিচ্ছেন, হযরতের দোয়া নিয়ে আমরা ছাপাইছি। আপনাদের যাদের প্রয়োজন ইনশাআল্লাহ কিতাবটি সংগ্রহ করবেন, এবং হযরতুল্লাহ করাচ্ছি রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্যোতির্ময় সেই জীবন, হ্যাঁ, জীবনী এখানে আছে, সংক্ষিপ্ত জীবনী আছে, খুবই চমৎকার হযরতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, পড়লে ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। হযরতের শৈশবকাল, হযরতের যৌবনকাল, হযরতের শেষ বয়স, মোটামুটি সংক্ষেপে সুন্দরভাবে হযরতের জীবনীটাকে এখানে আনা হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন ইনশাআল্লাহ বইটি খানকায় পাবেন, আমাদের মাদ্রাসা দারুল উলুম আলেমদাদিয়ার দপ্তরে পাবেন, অফিসে পাবেন। আজকের জন্য, আজকে মাসিক ইস্তেমার জন্য হয়তোবা এদিকে তালবে ইলমরা বসতে পারে, এখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান। আমাদের যাদের ওযু ইস্তিনজার প্রয়োজন আমরা ওযু ইস্তিনজা করে আসি। সুবহানাল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাগরিবের নামাজের পর ইনশাআল্লাহ হযরতুল্লাহ দামাত বরকাতুহুমার বিশিষ্ট খুলাফায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে ইশা পর্যন্ত। ইশার পর ইনশাআল্লাহ হযরত জি বয়ান করবেন।
দুরূদ শরীফ পড়ি 10 বার। حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم شادر بسم الله لا اله الا هو 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 بسم الله لا اله ال أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تین بار پڑھار پر سنے حشر شیش تین آیت ایک بار والله الذي لا إله إلا هو والله الذي لا إله إلا هو الملك القدوس السلام بسم الله شاء سوره اخلاص فلق ناس تین تین بار بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي تين بار بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تنبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء سميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء سميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء ولا في السماء وهو السميع العليم اللهم اكفني بحلالك عن حرامك وأغني بفضلك عن من سواك شبر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل شدر سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل أصابي محمد شيخ الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل أصابي محمد شيخ الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل أصابي محمد شيخ الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل أصابي محمد شيخ الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل أصابي محمد شيخ الأبرار سهل بفضلك يا عزيز سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ولا دعاء أبو الدرداء رضي الله تعالى عنه اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان أعلم أن الله على كل شيء قدير أعلم أن الله أحاط بكل شيء علما ইনশাআল্লাহ আমরা প্রতিদিন সকাল সন্ধ্যার মামুলাত গুলো পুরা করব, আল্লাহ পাক তৌফিক দান করেন। যেখানে থাকি যে অবস্থায় থাকি আমরা বাদ মাগরিব বাদ ফজরের মামুলাত গুলো ইনশাআল্লাহ আদায় করব। হজদলা দামাত বারাকাতের মামুলাতের ভিতরে এই মামুলাত গুলো সবাইকে দেওয়া হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মজলিস সম্পর্কে আমরা সকলে নিজেরাও তো আসবো ইনশাল্লাহ, আমাদের দোস্তা বা বন্ধু বান্ধব যারা আছে, যারা দূরে আছে, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু মোবাইলে যোগাযোগ আছে, এরকম সকল ভাইকে মজলিসের জন্য দাওয়াত দেব, আসলে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ ভাইকে মজলিসের উসিলা করে আমাদের জিন্দগির মোড় পরিবর্তন করে দিয়ে আমাদেরকে আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহ কবুল করতে পারেন, আল্লাহ কবুল ফরমান। এখন আপনাদের সামনে এত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের শায়খ মুরশিদ হযরত আলা দামাত বারাকাতুহুর খুলাফা আজাল্লা খুলাফাদের ভিতর একজন হাফেজ মাওলানা আয়ুব সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া ওয়াহাবুল উলুম কেরানীগঞ্জ ঢাকা।
Bismillahirrahmanirrahim. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, আসলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার আশায় আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি। এর পূর্বে হযরতওয়ালার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আজকে মাগরিবের পরে কিছু আলোচনা করার জন্য। আসলে আলোচনা এই জায়গাতে, এই মসজিদে, যেই জায়গায়, যে মসজিদে আমার হযরত বয়ান করেন, নসিহত করেন, এখানে আমার মতো নালায়েকের কথা বলার যোগ্যতা মোটেই নাই। তারপরেও শুধুই মাত্র দোয়ার আশায় আমার মধ্যে যেন পরিপূর্ণভাবে আমল এসে যায়, এই আমলের আশায় আমি আপনাদের সামনে বসছি। আশা করি আপনারা সবাই আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আসলে মূলত আমার দিলের থেকে যেই সাক্ষীটা আসে, যখনই আমার হযরতের কোন মজলিসে যাই, হযরতের মুহিব্বিন যারা হযরতের সাথে অন্তর থেকে হযরতের সাথে মহব্বত রাখেন, এই ধরনের আল্লাহর বান্দাদেরকে দেখলে আমার যেন কেমন মনে হয় যে জান্নাতি একটা দল যাইতেছে। জামিয়া হাকিমুল উম্মতে যাই, সত্যি বলছি, আল্লাহর ঘরে বৈশা দিলে গালি সাক্ষী দেয় যে বর্তমান ফেতনা ফাসাদের যুগে এই যে একটা আল্লাহর বান্দার দল, তারাই আসলে জান্নাতি দল। এর চেয়ে উত্তম দল বর্তমান জমানায় আছে বলে আমার জানা নাই। কারণ আমরা যে হযরতের সাথে সম্পর্ক করছি, আমাদের হযরতের ইলম, আমল, হিকমত, বসিরত এত উর্দে, হযরতের মুহাব্বিনদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছেন, এমন যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম আছেন, তারা যদি এক একটা দিক নিয়ে আলোচনা করেন, আমার হযরতের ইলম কেমন শুধু এটা নিয়ে যদি আলোচনা করেন, তাইলে এমন যোগ্য হযরতের মুহাব্বিনদের মধ্যে আছেন, যোগ্য আলেম আছেন, তারা ঘন্টার পর ঘন্টা আমার হযরতের ইলম সম্পর্কে বয়ান করতে পারবেন। তারপরে হযরতের আমল কেমন, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের তো একসত্তে একশোই জানা আছে যে আল্লাহর বান্দা বর্তমান যুগে আল্লাহ পাক এমন এলেম, এমন আমল করার তৌফিক দিয়েছেন যে আপনারা গত মাসের বয়ানেই বুঝতে পারছেন যে হযরত সবির ব্যাপারে কেমন কঠোরভাবে বলছেন। অনেক দেখা যায় যে আমাদের মানে আমরা যে তরিকা, এই তরিকারের মধ্যে আছে, এই তরিকার মধ্যে আছেন, কিন্তু ওনারা ততটা খেয়াল করেন না। কিন্তু মাশাআল্লাহ আমাদের হযরত কোরআন সুন্নার বাইরে কোনো কাজকেই পছন্দ করেন না। কোরআন সুন্নার বাইরে চাইছে ছোট হোক বড় হোক, কোনো কাজকে আমাদের হযরতওয়ালা পছন্দ করেন না, সমর্থন দেন না। যেমন ছবির ব্যাপারটা, আমাদের এই মহব্বতের ওলামায়ে কেরাম আরো আছেন, কিন্তু ওনারা ততটা খেয়াল করেন না, বেখেয়ালে হয়ে যায়। কিন্তু আমাদের হযরতের সামনে বেখেয়ালেও হইতে দেখি না। ইউটিভিতে আপনারা হয়তো হযরতের বয়ান অনেকেই শুনেন, আমিও শুনছি, যে বয়ান যখন শুরু হয় কিছু কিছু আশেক এমন আছে, আসলে হযরতকে মহব্বত করেন, মহব্বতের তাকা যায় মোবাইল দিয়ে খারিয়া যায় ছবি তোলার জন্য, কিন্তু হযরত সাথে সাথে নজরে পড়লেই সাথে সাথেই তাকে ডাটাইয়ে দিছেন, এমন অনেক মাহফিলে এমন হয়েছে, ইউটিউবে দেখছি আর কি, শুনছি যে অনেক মাহফিলে হযরত ডাটাইয়ে দিছেন যে মিয়া এটা কি কোনো সওয়াবের কাজ, কেন এটা করো তুমি, এইভাবে তাকে ডাটাইয়ে দিছেন। এমনটা আমার হযরতকে ছাড়া আমি আর কাউকে দেখি নাই, আর দেখছি হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ বাইতুল মুকাররমের বয়ানে যখন সাংবাদিকরা ছবি তোলার জন্য সামনে যায় দাঁড়াইছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীকে দেখছি চেহারাটাই ডেকে ফেলাইছে, আর বাকি যারা আছে সবাই বসে রয়েছে, কিন্তু হজরত চেহারা ডেকে ফেলাইছে। হজরত কেউ এইভাবে ছবি তুলতে দেখা যায় নাই, ছবি তুলতে উনি বারণ করছেন, যথেষ্ট বারণ করছেন। তো বলতেছিলাম যে আমাদের হজরতের এলেম আমল সম্পর্কে যদি এক একটা দিক নিয়ে কেউ বয়ান করে, তাহলে এমন যোগ্য আলেম হজরতের মুহাব্বিনের মধ্যে আছেন যে শুধু আমল সম্পর্কে সে বয়ান করবে, তাইলেও ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারবে, এমন যোগ্য আলেম আছেন। এবং হজরতকে নিয়ে আলোচনা করার মতো আপনার সুযোগ আছে, আমার দিলে সাক্ষী দেয় এবং একিন আছে যে ইনশাল্লাহ আমার হজরত এত ঊর্ধ্বের একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। তারপরে যদি হজরতের হেকমত কেমন এটা নিয়ে কেউ আলোচনা করে, তাও ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন। হজরতওয়ালার বসিরত কেমন এটা নিয়ে যদি কেউ আলোচনা করে, ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারবে। শুধু একটা ঘটনা বলি হজরতের বসিরত সম্পর্কে, আমরা নাখান্দা কিছু এক সময়ে হজরতের খাস কামরায় ছিলাম। হজরত বর্তমানে যে দাওয়াত তবলিগের এক ফেতনার আবির্ভাব হয়েছে, এই সম্পর্কে হজরত অনেক বছর আগে ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু হজরত বলার পরে বলছেন দেখো এটা বাইরে যেয়ে বলো বলি কইরো না, আবার তখন আরেক ফেতনা শুরু হবে, তারা মনে করবে যে আমরা তাবলিগ দেখতে পারি না। কিন্তু এখন কি হয়েছে, এখন আমার হজরতের আর বলা লাগে না, যারা এই কথা তখন বললে যারা হজরতের বিরুদ্ধে দাঁড়াইতো তাদের মুখ দিয়ে এখন বার হয় তারাই বলে। সারা দেশ এখন বুঝতে পারছে যে ফেতনাটা কি ছিল, কিন্তু এটা আমার হজরতই ধরতে পারছিলেন, আর কাউকে এরকম শুনি নাই যে উনি ধরতে পারছে, কিন্তু আমাদের হজরত এই জিনিসগুলি ধরতে পারছিলেন। এতে বুঝতে পারছি যে হজরতের বসিরত মাশাআল্লাহ অনেক উর্দে। তো এমন একজন আল্লাহর ওলির সাথে আমাদের সম্পর্ক হয়েছে, এই জন্য আপনারা আশা করি আপনারা সহ আমি তো আছি ইনশাআল্লাহ, অন্তর থেকে খুবই খুশি, খুবই আনন্দ আমার যে আমরা একজন এমন একজন আল্লাহর ওলি পাইছি। আমল তো নাই, কিন্তু আল্লাহর ওলি একজন পাইছি এমন যে আল্লাহর রসুলের যা গুণ ছিল সবগুলি গুণ আল্লাহ পাক আমার হজরতের মধ্যে দিয়ে দিয়েছেন, সবগুলি গুণ আছে। আপনাকে কিভাবে আখিরাত মুখী করতে হবে, আপনাকে কিভাবে আমলওয়ালা বানাইতে হবে, আমার হজরতের কাছে পুরোপুরি তার হেকমত আছে। হজরতের রাগ করা এর ভিতরে রয়ে গেছে অনেক মহব্বত, হজরত যে রাগ করেন এই রাগ করাটা যে কত মজা এবং এর ভিতরে যে কি হেকমত আছে এটা হজরত ভালো করে জানেন। হজরতের কিছু কেরামত আমার চোখে যেটা ধরা পড়ছে, যে হজরতের কিছু কেরামত আমার চোখে ধরা পড়ছে যেটা আজকে বলার সুযোগ হয়েছে, এই জন্য বলতেছে আর কি, এতদিন ভিতরে ছিল আর কি। দু একজনের সাথে যারা খাস দু একজনের সাথে মনে বলছি, কিন্তু আজকে সবার সামনে বলার একটু সুযোগ হয়েছে, এই জন্য বলতেছি যে আল্লাহ পাক হজরতকে এমন তীক্ষ্ণ নজর দিয়েছেন যে আল্লাহর রসুলের যেমন ইচ্ছা ছিল একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার হজরত ঠিক এমনই ইচ্ছা যে একটা আল্লাহর বান্দা যাতে জাহান্নামে না যায়। যারা বিশেষ করে যারা হজরতের সাথে সম্পর্ক রাখেন, এই জন্যই তো হজরত বারবার বলেন যে এক মুহূর্তের জন্য গুনাহ করা যাবে না, কি বলেন ঠিক না বেটি? এই হজরত এই কথা বলেন না, এক মুহূর্তের জন্য কোনো গুনাহ করা যাবে না, প্রতিটা মুহূর্তে প্রতিটা শ্বাসে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আমি শুরু দিয়া তিনবার আলহামদুলিল্লাহ বলছি। এক নম্বরে আলহামদুলিল্লাহ বলছি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে দুনিয়াতে পাঠাইছেন, মুসলমানের সন্তান, তাইলে মুসলমানের সন্তান মুসলমান না, তাইলে ইমানের সাথে পাঠাইছেন এই জন্য শুকরিয়া আদায় করলাম। তারপরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ বলছি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ এবং শেষ নবীর উম্মত বানাইছেন। আর তৃতীয়বার আলহামদুলিল্লাহ বলছি এই জন্য আমার মতো নালায়েক আপনাদের মতো নেককার বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন, এই জন্য আমি তিনবার আলহামদুলিল্লাহ বলছি। কিন্তু ইমানের সহিত মৃত্যুর আশায় খাজাইনে কোরআনের মধ্যে আমার শেখ অনুবাদ করেছেন পাকিস্তানের হযরতের আমাদের দাদা হযরত শাহ হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির লিখিত খাজাইনে কোরআনকে অনুবাদ করেছেন আমাদের হযরত ওয়ালা শাহ রুমে জামানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতু। ওইখানে ইমানের সহিত মৃত্যুর আশায় সাতটা আমল আছে, এর মধ্যে একটা আমল হইল বর্তমান ইমানের উপর খুব শুকরিয়া আদায় করা। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর গড়ে, বৌদ্ধের গড়ে, খ্রিস্টানের গড়ে, নাসারার গড়ে পাঠাইতে পারতেন না, কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে মুসলমানের গড়ে পাঠাইছেন। এই জন্য বর্তমান ইমানের উপর খুব বেশি বেশি শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এইভাবে সব সময় আপনারা তো মাশাআল্লাহ আমলে জোরেন, আসলে আমি বলতেছি আমার মধ্যে যাতে পুরোপুরি আমলটা আইসা যায়, এখনো আমি আমলের দিক দিয়ে অনেক পিছনে আছি, আল্লাহ পাক যেন আপনাদের মতো আমাকে আগায় দেন এই আশায় বলতেছি। আপনারা সব জানেন আমার চেয়ে অনেক বিজ্ঞ আমলওয়ালা বিজ্ঞ আলেম এই মজলিসে বসা আছেন, তো এই জন্য আমি শুধুই দোয়ার আশায় বললাম আর কি, যে আমার মধ্যে যাতে পুরোপুরি আমলটা আইসা যায়। তো খাজাইনে কোরআনে আরো ছয়টা আমল আছে, যদি আমরা একটু খেয়াল করি তাহলে আশা করি সবার মধ্যেই সব আইসা যাবে। আমি বলতেছি এই জন্য যে এই সাতটা আমল যাতে আমার মধ্যে পুরোপুরি আইসা যায়। তো বলতেছি যে হযরত ওয়ালার কিছু কেরামতি, সোহাগ দল বরিশাল একটা জায়গার নাম আছে সোহাগ দল স্বরূপকাটিতে, ওইখানে দুইবার হযরতের সাথে সফরে আমি গেছি, দুইবার গেছি। তো দুইবার যাওয়ার পরে একদিন দুপুরে খাওয়ার পরে শুইছি, শোয়ার পরে হযরত দেখি রুমের থেকে বাড়িছেন, বারণের পরে দেখি হযরতের ডান পাশে সোনালী অক্ষরে লবজে আল্লাহ বড় করে লেখা। তো এটা দেখে চিন্তা করলাম ডান পাশে লবজে আল্লাহ বড় করে লেখা, বাম পাশে কি আছে? পরে যখন এইদিকে ঘুরলেন দেখি বাম পাশে বড় করে সোনালী অক্ষরে লেখা মুহাম্মদ। তো এই যে দুইটা লেখা দেখলাম, মনে হয় হযরতের মুহিব্বিনদের মধ্যে দুইজনের কাছে মনে একটু বলছি আর কি, যে এমন স্বপ্নে দেখলাম, কিন্তু হযরতের কাছে আজ পর্যন্ত আমার বলার সাহস হয় না, কারণ আমি জানি আমি তো কতটুকু, এই জন্য আমার সাহস হয় না যে আমার হযরতের কাছে এই স্বপ্নটা বলি, তখনও বলি নাই, কিন্তু মনে মনে রাখছি। কিন্তু ইদানিং আল্লাহ পাক গত মাসে যখন ছবির বয়ানের ব্যাপারে আল্লাহ আমার হযরত বললেন কঠোর ভাবে, তখন আমার দিলে আসছে যে আল্লাহ রাসূল যে বইলে গেছেন যে দুইটা জিনিস রাইখে গেলাম, আমার অবর্তমানে যদি এই দুইটা জিনিসকে তোমরা মজবুতির সহিত আকড়ায় ধইরা রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবে না, গুমরা হইবে না, তোমরা কামিয়াব হইবা, তোমরা জান্নাতি হইবা। এই ধরনের যে আল্লাহ রাসূল বইলে গেছেন ওই দুইটা কি? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, কিতাব এবং সুন্নত। তো তখন আমার দিলে আসছে যে আমার হযরতের এক গালে যে আল্লাহ দেখলাম এটা হইল কিতাব কোরআন, আরেক গালে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম এটা হইল সুন্নত। অতএব আমার হযরতের মধ্যে কোরআন সুন্নার বাইরে কোনো কাজ নাই, কি বলেন ঠিক না বেটি? কোরআন সুন্নার বাইরে কোনো কাজ আমার হযরতের মধ্যে আছে এমন কেউ দেখাইতে পারবে বইলা আমার দিলে কয় না এবং আমি শুনিও নাই। আমি যখন ফরিদাবাদ পড়ি নিচের জমাতে, হযরত উপরের জমাতে লালবাগ পড়েন কিন্তু চিনি না, ডালকানগর আসা যাওয়া শুরু হয়েছে, ফরিদাবাদ যখন হেদায়েতুন নূর জমাতে পড়ি তখন কামরাঙ্গীর চর হারদিওয়ালা এবং পাকিস্তানের হযরত এই দুইজনকে দাওয়াত দিয়ে আনছিলেন হাফিজজি হুজুর। এই প্রথম যখন কামরাঙ্গীর চর আসছেন তখন ওইখানে গেছিলাম, যাইয়া এরপরেই হার্দি হজরতের মজলিসে আসা যাওয়া শুরু করলাম, এবং যখনই শুনছি এই হজরতরা আসছেন তখনই মজলিসে চলে যেতাম। ফরিদাবাদ থেকে হাইটে চলে যেতাম এই কামরাঙ্গির চর। ওইভাবে মজলিসে আইতে যেতে যখন শুরু করলাম, তখন আমার ওস্তাদ বর্তমানে যাত্রাবাড়ি সুন্নতি হুজুর বইলা অনেকে চিনে আর কি, হাফেজ মুজিবুর রহমান সাহেব দামাত বরাকাতুহুম, ওনার কাছে হেফজ শেষ করছি এবং ওনাকে মুরব্বী হিসাবে রাখছিলাম, এবং ওনার মাথা হাতে ফরিদাবাদ মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। উনি নিজেই ভর্তি টর্তি করাই দিলেন সবকিছুই, এরপরে উনি নেগরানি করতেন এবং খোঁজ খবর নিতেন। আমরাও বাড়িতে বন্দে আসা যাওয়ার সময় ওনার সাথে সাক্ষাৎ কইরা আইতে যাইতে ওইখানে কিছুদিন দু একদিন থাইকা তারপরে আসা যাওয়া করতাম। তো হজরতের কাছে যখন বললাম যে পাকিস্তানের এবং ভারতের যে দুই হজরত আসছেন দুজনকেই ভালো লাগে, এখন কি করুম, তখন উনি পরামর্শ দিছিলেন যে ভারতের যে হজরত আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহির শেষ খলিফা, তো ওনার সাথে সম্পর্ক করো, বায়াত হইয়া যাও। তো হেদায়েতুন নহর বছর বায়াত হয়েছিলাম আর কি। তো যাই হোক, ওই বায়াতের পরে হজরতের কাছে খত চিঠিপত্র আদান প্রদান হয়েছে, জবাব আসছে, চিঠি লিখছি, তারপরে হজরতের কাছ থেকে উত্তর আসছে। তারপরে যখন ফরিদাবাদ থেকে দাওরা করলাম, করার পরে দারুল উলুম দেওবন্দ যাইয়া যখন দাওরা করলাম, ওইখান থেকে এক বন্দে হযরত হারদুই হজরতের খানকায় গেছিলাম। তখন এই ডাকাত থেকে আমার যে ওস্তাদ হাফেজ মুজিবুর রহমান সাহেব দামাত বরাকাতুম, উনিও গেছিলেন, একসাথে ওইখানে খানকায় ছিলাম। তো হারদুয়ের হজরতে আমার কাছ থেকে সুরাই কুবিরাত শুনছিলেন, শুই না খুব খুশি হয়েছিলেন। তো যাই হোক, হাফেজ মুজিবুর রহমান সাহেব দামাত বরাকাত ওনাকে জিজ্ঞেস করলেন, ছেলে কে? তো আমার ছাত্র। তো ঠিক আছে, তুমি কোরআন শোনাও, কোরআন শোনাও, কইয়া কয় সুরাই কুবিরাত শোনাও। তো শোনাইছি পরে আলহামদুলিল্লাহ হজরত মাশাল্লাহ কইছেন, যে না আমি এত কিছু বুঝি টুঝি না তখন এত বেশি। তা আমার ওস্তাদ বললেন যে না মাশাল্লাহ তোর পড়া পছন্দ হয়েছে হজরতের, সুন্দর হয়েছে, এই জন্য হজরত মাশাল্লাহ কইছে। নাইলে দেখা যায় এখানে আসলে অনেকেই কায়দাতে পড়ে কইরা তারপরে আগেবারে, কিন্তু তোর পড়া শুই না হজরত খুশি হয়েছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত শুক্রিয়াতন বলতেছি আর কি, যে শুক্রিয়াতন বলতেছি যে তারপরে আপনার শেষ সফর যখন বাংলাদেশে হজরতের হয়েছিল, শেষ সফরের সময় ধানমন্ডিতে যাইয়া একদিন সকাল বেলা মাদ্রাসা থেকে বাসায় আসছি, নাস্তা করলাম, নাস্তা করার পরে দি ভাল লাগে না, শুনছি যে হজরত আসছেন কিন্তু এখনো সাক্ষাৎ করতে যাইতে পারি নাই, নাস্তা করে আর দি ভাল লাগে না, প্রতিদিন নাস্তা করে একটু শুই ঘুমাই, কিন্তু ওই দিন নাস্তা করে কেমন জানি বেচুইন লাগতেছে, তাড়াতাড়ি উঠার দেরি নাই মাদ্রাসায়, আর বলার বলতে গেলে এই দেরি হবে, এই দেরিটুকু আর সহ্য হইল না, তাড়াতাড়ি চলে গেছি ধানমন্ডি। গেছি পরে এমন এক সময় আল্লাহ আমারে নিছে, ওই সময় এত ভিড় থাকে কেউ নাই, খাদেম কয় তুমি তো খুব সময় মতো আইসো, আর হজরত একটু আরাম করে মাত্র উঠছে পড়ছে, তো এই সময় আসছো। তো খবর দিছে একজন লোক, একটা একজন আলেম আইসে আপনার লোকে দেখা করতে, মানে আপনার এক ভক্ত আইসে এরকম কইছে আর কি, বোলাও। গেছি পরে হজরতের সাথে সালাম মুসাফা হয়েছে, একটা বিশেষ পারচা যেটা খাস পারচা একটা দিছে, দোয়া করলেন, তারপরে আমিও দোয়া চাইলাম, যা বলার বলার শেষে তারপরে চলে আসলাম। কিন্তু হজরতের সাথে সাক্ষাৎ করার পরে দিলটা যিনি যেন মনে হয় যে আমি এত ইতমিনান লাগলো, এত আরাম লাগলো, যে এখন এত ভাল লাগতেছে ধারণার বাইরে, চলে আসলাম। আর এই দিক দিয়া এই কথাগুলি বললাম আগের থেকে, এই জন্য আমার যে বর্তমানে শায়খ উনি যখন ফরিদাবাদ পড়ি যে ডালকানাগর আসতাম, যে আমার মনে আছে দেখলি জিগাইতেন, প্রথম সাক্ষাতে জিগাইছেন আপনি কোথায় পড়েন, আমি ফরিদাবাদ, বাস এটুকুই কথাবার্তা। ইয়ারপরে আবার সামনে পড়ছি, তারপরে কয় যে ভালো আছেন, জি আলহামদুলিল্লাহ, মানে আমাদের বর্তমান হজরতের সাথে যে সাক্ষাৎ আলোচনা। আর দেখতাম পাকিস্তানের হজরতের বয়ানের পরে আমার হজরত যে এটার বাংলা করে বয়ান করতেন খুব ভালো লাগতো, যে এত সুন্দর করে পরিষ্কার ভাবে এই পাকিস্তানের হজরতের বয়ান ধারে নিজের ভাষায় শোনায় দিতেন। কোন কোন সময় মনে মনে ভাবতাম যে লম্বা করে কইছেন হজরতের কি মনে আছে কিনা জানি না, পরে দেখি মাশাআল্লাহ যখন এই হজরতের তরজমা শুরু করছেন বাংলায় একদম এ টু জেড শুরুতে শেষ পর্যন্ত একদম পুরা সুন্দর করে খোলাসা আমার হজরত সুন্দর করে শোনায় দিছেন। তো এইভাবে গেল কিছুদিন, এরপরে যখন হারদুই হজরতের এন্তেকাল হয়ে গেল, এন্তেকাল হওয়ার পরে এই দিক দিয়ে আমরা আবার মাদ্রাসায় হজরতকে দাওয়াত দিয়ে নিছি। তা আমার জিগা একদিন যে আপনি কি কোনখানে সম্পর্ক গড়ছেন আবার, তো পীর যদি চলে যান, আল্লাহ যদি নিয়ে যান, কিন্তু পরে খালি থাকা কিন্তু ভালো না। হযরত এই পরামর্শ দিয়ে চলে আসলেন। আমি যেহেতু ওই যে হেফজর ওস্তাদ আমার হাফেজ মুজিবুর রহমান সাহেব, ওনার সাথে পরামর্শ করলাম এখন কি করা। তো যাত্রা বাড়িও গেছি যে এসলাহি সম্পর্ক করার জন্য, তো ওইখানে বলছি, বলার পরে ঠিক আছে আমি বললাম যে হযরত আপনার সাথে আমি এসলাহি সম্পর্ক করতে চাই, আমার শাইখ হারদিয়ার হযরত ছিলেন, ওনার তো এন্তেকাল হয়ে গেছে, এখন আপনার সাথে সম্পর্ক করতে চাই। তো ঠিক আছে, আবার এই দিক দিয়ে হযরতের কথা খুব ভাল লাগে, এখন কি করি, আমার এই ওস্তাদের সাথে পরামর্শ করলাম, এই ওস্তাদ আমাকে পরামর্শ দিলেন যে তুমি ইস্তিখারা করো, ইস্তিখারায় যা পাইবা তা করবা। ইস্তিখারা করলাম, করার পরে আমি শোনাইলাম আমার ওস্তাদরে, শোনানোর পরে আমার ওস্তাদ বলে দিল যে তোমার এইখানেই ফায়দা হবে বেশি, এই জায়গায় তোমার ফায়দা বেশি হবে, তোমার ইস্তিখারায় বলতেছে। তো ঠিকই, আলহামদুলিল্লাহ। তো এই হযরতের সাথে বায়াতের সম্পর্ক করার আগে এমনি যে মহব্বত ছিল, ওই মহব্বতের টাকা যায়, একবার এই হযরতও ছিলেন আমার পাকিস্তান হযরতের সাহেবজাদাও ছিলেন, এই বগুড়া সফরে গেছিলাম। তো বগুড়ার সফরে যে গেলাম, তো যাওয়ার পরে আসার পথে টাঙ্গাইলে মাহফিল ছিল, টাঙ্গাইলে পৌঁছার আগে আগে বগুড়ার থেকে যখন গাড়ি ছাড়লো, ছাড়ার পরে আপনার দেখতেছি আমার জিমানি আইছে, সিটে বসলাম আরামের সিট বাস ঘুমাইতেছি, হঠাৎ করে ঘুমে দেখি কি যে হযরত আগের সিটে এবং জিজ্ঞেস করতেছেন যে চানমিয়া মাদ্রাসার মোতামেম সব কে আসেনি, কি পিছনে ফিরে দিয়ে তাকাইছে, ঘুম ভাঙছে। তখন মনে চারি হযরত তো এই গাড়ি না, আগের গাড়ি। তো এই স্বপ্ন আমার ওস্তাদের কাছে শোনাইলাম, শোনানোর পরে ওস্তাদ বললেন যে না, তোমার এইখানেই ফায়দা হবে বেশি, এই হযরতের সাথেই তুমি তাড়াতাড়ি সম্পর্ক করো। তারপর হযরতের সাথে সম্পর্ক করলাম, আজ পর্যন্ত হযরতের যত দমক খাইছি, তারপরে যত আপনার শাসন পাইছি, সবগুলির মধ্যে আসলে এত মজা লাগছে, কিন্তু আমি তো তেমন এত যোগ্য না, এই জন্য বেশি বেশি একেবারে কাছে থাইকা হযরতের থেকে এত ফায়দা হাসিল করতে পারি না, কিন্তু দিলটা সাক্ষী দেয় যে একজন যোগ্য এবং একজন মস্ত বড় বর্তমান যুগের জন্য জবরদস্ত এক আল্লাহর ওলির সাথে আমি সম্পর্ক করছি, এই সাক্ষীটা আমার দিলে দেয়। আরেকটা কেরামতি হযরতের, আমি জাপানে সফর করছি, কিন্তু জাপানে সফর করার আগে হযরতের কাছ থেকে দোয়া নিতে যা আসতাম, আমার কেমন জানি মনে হইতো হযরত দিলের থেকে যেমন খুশি হন না, আমার এই জাপানে যাওয়াটা যেমন হযরতের, তারপরে নাও করেন না, কিন্তু মনে হইতো যেমন খুশিও না, এমন ধরনের একটা দিলে সাক্ষী দিত। তো কিন্তু এক সময় আমার এই যেখানে গেছি ওইটা একটা মসজিদ, এবং মসজিদটাও মাশাআল্লাহ এমন একটা নিরিবিলি জায়গা, আপনার যারা নাকি বাহির দেশে বিশেষ করে অমুসলিম রাষ্ট্রে যারা সফর করে, এই অমুসলিম রাষ্ট্রে সফর করলে অবশ্যই সকলের একটা খেয়াল হয় যে মানুষগুলি কিভাবে চলাফেরা করে, নারী পুরুষগুলি কিভাবে চলাফেরা করে, এগুলির একটা নজরে পড়া যায়। কিন্তু আল্লাহ পাক যাদেরকে এই হেফাজত করেন তারা তো নিজেকে বাঁচাইয়া চলেই, কিন্তু এমন অবস্থায় আমি যে জাপান যাইতেছি, এটা অমুসলিম রাষ্ট্র, হইতে পারে যে অমুসলিম রাষ্ট্রে যাইয়া আমার ইমান আমল সব ধ্বংস হইয়া যায়, এই খেয়ালে হয়তো হযরত বেশি একটা রাজি না, কিন্তু আমার নাও করেন না, আমি এটা বুঝে নিছিলাম আর কি। তো একদিন দেখি কি আপনার স্বপ্নে দেখি আমি উযু করতেছি উযুখানায়, যে ওযু করতেছি, ওযুখানাও একদম নিরিবিলি এক জায়গা মসজিদের পাশে। তো ওযুর মধ্যে হঠাৎ কইরা একটু খোলামেলা আছে, আকাশের দিকে চাইছি, দেখি আমার হযরত যেমন হাওয়ার উপর দিয়ে হাঁটতেছে আর আমার দিকে মুচকি মুচকি চাইয়া চেয়ে হাসতেছে। তা আমি ভাবলাম দেখা যে অবশ্যই হযরতে আমার দিকে তাওয়াজ্জু দিয়ে রাখছে, আমি না বেআমল হইয়া যাই, আমি না কোনো গোমরা হইয়া যাই, আমি না কোনো বদআমলের কারণে হালাক হইয়া যাই, হয়তো এই জন্যই হযরত আমার দিকে এই ধরনের তাওয়াজ্জু দিয়ে রাখছেন, আমি তখনই এটা বুঝে জানিছি। তবে আলহামদুলিল্লাহ আমার হযরতের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে হেফাজত করছেন। যে অবস্থা, এই অবস্থা না দেখলে বোঝা যায় না, কিন্তু এর ভিতরে আল্লাহ পাক আমাকে অনেক হেফাজত করেছেন, কারণ আল্লাহওয়ালাদের নেক নজর আর ফাসেক ফুজ্জাদের হয় বদ নজর। তা আল্লাহওয়ালাদের নেক নজরের উসিলায় আল্লাহ পাক অনেককেই তরায় নেবেন, এই আশা নিয়েই তো আমরা হজরতের সামনে আসি, হজরতের সামনে বসি, হজরতের কথাগুলি শুনি, এই এছাড়া বাইরে আর কিছু না। আল্লাহ পাক যদি আমরা একটু বিচার করি যে আমার হজরতের এলেম কেমন, তাহলে আমার হজরতের দিকে তাকাইলে আপনারা সবই ভালো করে বুঝতেছেন যে হজরতের এলেম কেমন বয়ানের মধ্যে আপনারা শোনেন, এবং শোনার পরে সকলেই মাশাল্লাহ মাশাল্লাহ হাইয়াকাল্লাহ বলতে থাকি। কারণ কি? কারণ হইল এমন মনে হয় যে এই মাত্র এই এলেমটা আমাদের হইল হজরতের মুখে জবানে শোনার পরে, এই মাত্র জীবনে আয়াতটা বুঝলাম, এই মাত্র জীবনে হাদিসটুকুন বুঝলাম, এমন একটা খেয়াল আমাদের সকলের মধ্যে আসে। তো এই জন্য আমরা হজরতের কাছে আসি। তো ভাই আমরা তো হজরতের সামনে হজরতের সাথে সম্পর্ক এই জন্য রাখছি যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করেন। তা আমিও তো এই আশাই আপনাদের কাছে আসছি যে আমাকেও যেন আল্লাহ পাক হেফাজত করেন দুনিয়া আখিরাতে সর্বদিক দিয়ে, আমি এবং আমার পরিবার সহ আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন যারা নাকি হজরতকে মহব্বত করেন, আমার ছেলেরা আমার গরওয়ালি সবাই হজরতকে মহব্বত করেন। তো অতএব এই মহব্বতটা যেন আল্লাহ পাক কবুল করেন। হজরতের লিখিত কিতাব, লিখিত মানে পাকিস্তানের হজরতের লেখা কিতাব তরিকে বেলায়াত, ওইখানে একটা হাদিস আজকেই দেখলাম যে হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুম, যে আল্লাহওয়ালাদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তারা কেউ বদনসিব হয় না, সকলেই সুনসিব হইয়া যায়, সুনসিবওয়ালা হইয়া যায় শুধু আল্লাহওয়ালাদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে। তো আমরা তো ইনশাআল্লাহ এই আশাই হজরতের সাথে সম্পর্ক করছি যে আল্লাহ পাক যেন আমাদেরকে সুনসিবওয়ালা বানান। গোডাউনে নাই কিচ্ছু কয়, আমি আসা পর্যন্ত চলতে থাকবেন, দোয়া করেন আল্লাহ পাক যেন হজরতে আসা পর্যন্ত কিছু কথাবার্তা বলতে পারি, আল্লাহ যেন দিলে ডাইল্লা দেয়, ভিতরে কিন্তু কিছুই নাই। তো যাই হোক, যে ওই তরিকে বেলায়েতের ভিতরে হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুম যে এই বুখারী শরীফের হাদিসটার একটা অংশ আনছে, এর মধ্যে যে হযরত এটা তরজমা করছেন যে লেখা পাইলাম যে যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে সম্পর্ক গড়ে তারা কোনোদিন বদনসিবওয়ালা হইতে পারে না। তো ইনশাআল্লাহ এই আশাই তো আমরা আসি এবং এই আশাই তো আমরা হজরতের সামনে বসি যে আমরা যেন বদনসিবওয়ালা না হইয়া যাই। এরপরে এই রসুলের এই হাদিসটুকুন আনছেন আল মারউ মা মান আহাব্বা, এই হাদিস যখন আল্লাহ রসুল বলছিলেন বলার পরে আপনার সাহাবায়ে কেরাম ওই দিন খুব খুশি হয়েছিলেন, আমাদের হজরতের মুখেই শুনছি যে আল্লাহ রসুল ওই দিন খুব খুশি হয়েছিলেন, এবং একাধিকবার আমাদের হজরতের মুখে হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুমের ব্যাখ্যাও শুনছি, তারপর একাধিকবার যে আয়াতটুকুন আমি তেলাওয়াত করেছি হজরতের জবানে ইউটিভিতে হজরতওয়ালা এই আয়াত পড়া বয়ান শুরু করেন। তো কাজী আমিও ওই বরকতের জন্য এই আয়াত পড়ছি এবং আলমার উ মা আমান আহাব্বা এই হাদিসটুকুন পড়লাম। তো ওই দিন সাহাবায়ে কেরাম যেমন খুশি হয়েছিলেন আল্লাহর রসুল রসুলকে পাইয়া, কেন? আল্লাহর রসুল বলছেন কাল কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। এই জন্য সাহাবায়ে কেরাম ওই দিন খুব খুশি হয়েছিলেন যে আমরা যেহেতু আল্লাহর রসুলকে খুব ভালোবাসি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রসুলের সাথেই থাকবো আসরে নসরে এমনকি জান্নাতে। তো আমরা এখন এই মুহূর্তে আমরাও খুব খুশি হইতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক শাইখ মিলাইছেন যেই শাইখের মধ্যে আল্লাহর রসুলের পূর্ণ নমুনা রয়ে গেছে, এবং এর কিছু কেরামতিও আপনারা জানেন যে কোন এক ব্যক্তি স্বপ্নে আল্লাহর রসুলকে দেখছে এবং ওই ব্যক্তিকে আল্লাহ রসুলের রসুল আমার শাইখের নাম্বার দিয়ে দিছে, তুমি যদি আমার সুন্নতের উপর জৈমা থাকতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করবা। তো এরপরে খোঁজ করে সে পাইল এই নাম্বার কার, পরে না খোঁজ করে দেখে এই নাম্বার এলো আমাদের শাইখের নাম্বার। তো ওই লোক যার কাছে আসছিল উনি পরে বললেন যে আমি এই নাম্বার কেমনে পাইলাম, কিভাবে আমার মোবাইল এটা আসলো এবং সেভ করা, আল্লাহ রসুল সেভ করে দিয়ে গেছেন। তো পরে উনি বললেন যে এইভাবে আমি স্বপ্ন স্বপ্ন দেখছিলাম এবং আল্লাহর রসুল এই নম্বর দিয়েছেন। তো যখন আল্লাহর রসুল স্বপ্নে কোন এক আল্লাহর বান্দাকে আমার শাইখের নম্বর দেন, তাহলে এটাই একটা বড় দলিল যে আমাদের শাইখের মধ্যে আল্লাহর রসুলের পূর্ণ নমুনা রয়ে গেছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কারো কোন সন্দেহ আছে এর মধ্যে? নাই। যে কোন ওলামায়ে কেরাম সারা বাংলাদেশে, এমনকি বর্তমানে পাকিস্তান, তারপরে নেপাল, ভারত আর অন্যান্য রাষ্ট্রের মধ্যে হইতে পারে, যে ওলামায়ে কেরাম এক যুগে আমার আপনার শাইখকে আল্লাহ পাকের বড় জবরদস্ত একজন ওলি এবং বিজ্ঞ একজন আলেম হিসেবে মনে করেন। অতএব আমরা এই শাইখকে পাইছি, এই জন্য আমরা সকলেই ধন্য এবং আজকে খুবই খুশি আমরা। এই জন্য যেমন সাহাবায়ে কেরাম রসুলকে পাইয়া খুশি হয়েছিল, আজকে আমরা আমাদের শাইখকে পাইয়া খুশি। কি বলেন, ঠিক না বেটি? যে কাল কিয়ামতের দিন আমরা আমাদের এই শাইখের সাথে থাকবো, ইনশাআল্লাহ জান্নাতে আমাদের শাইখের সাথে থাকবো, এবং যেভাবে হযরত মজলিস করেন জান্নাতেও ইনশাআল্লাহ আমাদের শাইখের সামনে নিয়ে আমরা মজলিস করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দেখ, আমাদেরকে আমাদের দিলের আশাকে আল্লাহ পাক পুরা করে দেখ, সকলেই বলি আমিন। তো আমার শাইখ বয়ান করার শুরুতেই আপনার এই আয়াতটুকুন পড়েন। কি পড়েন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। কিয়ামত পর্যন্ত এই আয়াতে কারিমা পবিত্র কোরআনের মধ্যে থাকবে। এই আয়াতকে বাদ দেওয়ার মতো আর কেউ নাই, কেউ পারবেও না, চেষ্টা করলেও কাজ হবে না। তাহলে এই আয়াতের অর্থ আমরা সকলেই জানি যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, মগর আল্লাহর ওলির দরজা বন্ধ হয় নাই। আল্লাহর ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, এই একজনের পর এক, একজনের পর এক, এইভাবে আল্লাহর ওলি থাকবে নেই। তো কাজেই আল্লাহর ওলিদের মজলিস, আল্লাহ মজলিস, এটা কত দামি মজলিস, এটা আমার মতো নালায়েকের ব্যাখ্যা করে বুঝার লাগবো না। মাশাআল্লাহ আপনাদের অন্তরে এর চেয়ে আরো অনেক অনেক সুন্দরভাবে ব্যাখ্যা আপনাদের অন্তরে আছে। বলতেছি এই জন্য যে আল্লাহ ওয়ালাদের মজলিস দৈরা যেন থাকতে পারি, আল্লাহ ওয়ালাদের মজলিস যেন আমাদের আনেওয়ালা নসল যারা আছে তারাও যেন দৈরা থাকতে পারে, এই জন্যই শুধু দোয়ার আশায় আপনাদের সামনে আলোচনা করতেছি। যে আল্লাহ পাকের এই কালাম সামনে রাইখা সকলেই যেন এই আয়াতকে সামনে রাইখা আল্লাহ ওয়ালাদের মজলিস খুইজা খুইজা বাইর কইরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারি। তো এই জন্য আমরা সকলেই সবসময় একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওইখানে একটা দোয়াও আছে, আল্লাহুম্মার হামনি বিতরকিল মাআসি ওয়ালা তুসতিনি বিমাআসিয়াতি, আল্লাহুম্মার হামনি বিতরকিল মাআসি। আয় আল্লাহ আমাকে ওই রহম দান করো যেই রহমের বরকতে আমি গুণামুক্ত জীবন গইরা, আমি গুণামুক্ত জীবন গইরা আমি একদম মাসুম হইয়া তোমার নেককার বান্দাদের সাথে সামিল হইয়া থাকতে পারি। এই জন্য আমি যেন নাফরমানি এবং গুনাহ কইরা তোমার রহমত থেকে বঞ্চিত না হইয়া যাই, এই জন্যই সবসময় এই দোয়া আমরা জবানে রাখতে পারি, আল্লাহুম্মার হামনি বিতরকিল মাআসি। ভাই বর্তমানে আমাদের মধ্যে সবচেয়ে বড় মুসিবতের জিনিস যেটা, সবচেয়ে বড় মুসিবতের জিনিস হইল আমি নালায়েকে যেটা বুঝি আর কি, আসলে এটা আমার বুঝ না, পাকিস্তানের হজরতের বয়ান, পাকিস্তানের হজরতের বারবার নসিহাত, বদনজর। এই বদনজর আমার হজরতের মুখেও শুনছি যে বর্তমানে বড় কঠিন হইল বদনজরির থেকে নিজেকে হেফাজত করা, এত কঠিন। আপনি রাস্তার বাড়িবেন কোন দিকে আপনি নজর রাখবেন, নজর রাখার জায়গাই নাই, এই দিক থেকে হেফাজত করে ওই দিকে ঘুরাইবেন, এখানেও মুসিবত, সর্বদিক দিয়ে এই মুসিবত। এই মুসিবত থেকে আপনি কেমনে বাঁচবেন, বাঁচার কোন রাস্তা নাই, এত কঠিন, আসলে অনেক কঠিন। এই হজরতের মজলিসে বসতে বসতে, পাকিস্তানের হজরতের বয়ান শুনতে শুনতে, এটা যে এত বড় কঠিন মুসিবত এটা এতদিনে বুঝেছি, আগে এতটা বুঝি নাই, আসলে কঠিন মুসিবত এই বদনজরির থেকে নিজেকে বাঁচানো। কারণ বদনজর যে এটা হইল সিহামি ইবলিস, ইবলিসের একটা বিষাক্ত তীর বদনজরটা। এমনও শুনছি বদনজরির কারণে আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনাও লিখছেন যে বদনজরির কারণে কোন জায়গায় বাইতুল্লাহর তোফরত অবস্থায় বদনজরির কারণে ইমান হারা হইয়া যায়, ইমান হারা হইয়া দুনিয়ার থেকে চলে গেছেন, এমনও হইয়া যায় বদনজর এত বিষাক্ত একটা তীর, তোতে এর থেকে বাঁচা এত কঠিন। কিন্তু আমার হজরতে যেই নসিহতটা আমি শুনছি আর কি, যেটাকে আমি দৈরা রাখছি, যে নসিহতটা দৈরা রাখছি এটা আমার অনেক উপকার হয়েছে। এই নসিহতটা দৈরা রাখাতে এত উপকার হয়েছে যেটা বলার বাইরে, আমি আরো অনেক মানুষের কাছে বলছিও যে আমার শাইখের একটা নসিহতে আমার এই উপকারটা এত বেশি হয়েছে যে হজরত বলছিলেন, হয়তো সম্ভবত এই মসজিদেই বলছেন, আর নাইলে কোন জায়গায় হজরতে বয়ানে বলছেন, এটা একই না আমার, এবং হজরতের জবানে শুনছি আমার কান সাক্ষী যে হজরত বলছেন, যখনই তুমি রাস্তায় চলাফেরা করো নিজেকে মুর্দা মনে করো, মনে করো তুমি খাটিয়ায় আসো, তোমার এই গোরস্থানের দিকে লইয়া যাইতেছ। আসলে তো আমরা সকলে গোরস্থানের দিকে যাইতেছি, কি বলেন ঠিক না বেটি? না দোকানের দিকে যাইতেছি, না বাসায় যাইতেছি, না অফিসে যাইতেছি, না ব্যবসার জায়গায় যাইতেছি, না মাদ্রাসায় যাইতেছি, না মসজিদে নামাজ পড়তে যাইতেছি। নিশ্চয়ই আমরা মনে মনে এটাই খেয়াল করে হাঁটি যে নামাজে রক্ত হয়েছে, এখন মসজিদে যাই নামাজ পড়বো, হয়তো পড়াইবো, না এখন সময় হয়েছে ব্যবসার প্রতিষ্ঠানে যাওয়ার, ওই দোকানে যাইতেছি, এখন সময় হয়েছে যে আপনার কোন এক কাজে কোন আত্মীয়র বাড়িতে যাওয়া, ওখানে যাইতেছি, এটা তো একটা খেয়াল। আসলে মূলত আমরা সকলেই কবরের দিকে যাইতেছি, দিন যাইতেছে এবং সময় শেষ হইতেছে, এইভাবে আস্তে আস্তে কবর আমাদের কাছে আইতেছে, এই হিসাবে আমরা কবরের দিকে যাইতেছি। হযরত বলছিলেন যে তুমি যদি বদনজরির থেকে নিজেকে বাঁচাইবার চাও তাহলে তুমি মনে করবা যে আমি এখন খাটিয়ায় আছি, আমাকে গোরস্থানের দিকে লইয়া যাইতেছে। এই নসিহতটা আমার অনেক উপকার হয়েছে। আর পাকিস্তানের হজরতের একটা নসিহত শুনছিলাম, ওইটাও মনে রাখছি আর কি, যে মানুষ যে বদনজরি কয় বয়স হয়ে গেছে গা, এখন কি আর ওই জওয়ানি আছে ওই খেয়াল আছে, এরকম অনেকেই কয় শরীরে চামড়া ফোটা হয়ে গেছে গা, অতএব এখন কি আর ওই আগের দিন আছে, এই সমস্ত তাবিল তুবিল করে। পাকিস্তানের হজরত বলছিলেন, তন বুড্ডা হতা হ্যায় মন বুড্ডা নিহি হতা হ্যায়, শরীর বুড়া হয় কিন্তু মন কিন্তু কি হয় না, বুড়া হয় না। পাকিস্তানের হজরতের নসিহত, তোমরা মনে কইরো না তোমার শরীরের চামড়া ফোটা হয়েছে তুমি বুড়া হয়ে গেছো গা, পশমগুলি সাদা হয়েছে তুমি বুড়া হয়ে গেছো গা, অতএব তোমার বার্ধক্য তোমার মনের ভিতরে, এই জন্যই তো দেখা যায় 80 বছরের বুড়ায় আপনার 16 বছরের মাইয়া বিয়া করে জমিন লেখকা দিয়া, যদি হ্যাঁ নিজের বুড়াই মনে করতো তাহলে 80 বছর হয়ে গেছে গা, আর কয়দিন বাঁচবে ওইদিকে কোনো খেয়াল নাই, জমিন লেখা দিয়ে 16 বছরের মাইয়া বিয়া করছে। পত্রিকায় পাইছিলাম আর কি, আমি কারো কাছে শুনি নাই, পত্রিকায় একসময় পড়ছিলাম যে 80 বছর হয়ে গেছে মিয়া সাহ 16 বছরের মাইয়া বিয়া করছে নিজের সম্পত্তি লেখা দিয়া, কারণ বুড়ার তো ঠিক নাই কোন সময় কবরে জাগা, তাইলে এই বেচারি কি করবো পরে এই সম্পত্তিটা পাইলে, যাতে সে কোনো মতে এই সম্পত্তিটা দিয়া জীবনটা শেষ করে যেতে পারে। হয়তো এই জন্যই মুরব্বীরা মাতবররা ধরছে যে তুমি বুড়া মানুষ তোমার কাছে কে বিয়া দিবে, হয়তো অসহায় কোন মহিলা ছিল এবং ওই মহিলাকে জমিন লেখা দিয়ে সে বিয়া করছে, তো তখনই হযরত পাকিস্তানের হযরতের কথাটা মনে পড়ছিল, যে পাকিস্তানের হযরত যে বলছেন, তন বুড্ডা হতা হ্যায় মগর মন বুড্ডা নিহি হতা হ্যায়, নিজেরে পরীক্ষা করে দেখেন যে আসলে মন দেয় কি করে, এই তখনই পরীক্ষা হয়ে যাবে। আরে ভাই, আমার আপনার পরীক্ষা হযরতওয়ালার মজলিসে বসলে হবে না, আমার আপনার পরীক্ষা হবে যদি কোন যুবদীদের মজলিসে যাই, তখন আমার আপনার পরীক্ষা হবে, আমার আপনার সুফিগিরি এখানে চলবে না, লক্ষ টাকা যদি রাস্তায় পাই তখন আমার আপনার ইমানের পরীক্ষা হবে। তো পরীক্ষার সামনে গেলে সে আপনার পরীক্ষা, এর আগে কি এর পরীক্ষা? হযরতওয়ালার সামনে বসলে তো এমনি মাশাআল্লাহ সকল নেককার বান্দাদের উছিলে আমিও নেক এই হিসাবে একদম ভালা মানুষের মতো বইয়া থাকি, কিন্তু আমার আপনার ইমানের পরীক্ষাটা হবে ওই সময় মতো ওই জায়গা মতো, ওই জায়গা মতো যাওয়ার পরে যদি আপনি আপনাকে ঠিক রাখতে পারছেন তাইলে বুঝবেন যে আপনি পাক্কা ইমানদার, আর এই পাক্কা ইমানদার হইতে হইলে এমন আল্লাহওয়ালাদের মজলিসে থাকতেই হবে, বসতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আর নাইলে নিজে নিজে আমল কইরা যে কেউ কামিয়াব হবে বর্তমান যুগে, আমার দিলে কয় এটা গোমরাহির দিকেই যাব, বর্তমান যুগে সে একজন মুরব্বী ছাড়া সে কিছুতেই কামিয়াব হইতে পারবে না, এটা আমার দিলে কয়। হয়। কি বলেন, আপনাদের দিলে কয়নি কিছু না, আমার কথা ব্যতিক্রম হইলে বাধা দিয়েন যে আপনার কথাটা ঠিক না, আর নাইলে পরবর্তী সময় আমার প্রাইভেট ভাবে বইলে দিয়েন আপনার এই কথাটা ঠিক হয় নাই। তাইলে আমি তো চাই নিজেকে শুধরানোর জন্য, আমি চাই ইসলাহ হওয়ার জন্য, আমি চাই সহি আমল কইরা কবরে যাওয়ার জন্য, আমি চাই জান্নাতুল ফেরদাউস। এই জন্য আপনাদের জন্য আশা করি আল্লাহ পাক যেন আপনাদের, আমাদের হজরতওয়ালা সহ আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের হজরতওয়ালা, আল্লাহুম্মা আমিন, আমাদের হজরতওয়ালা বয়ানে প্রায় মাঝে মাঝে ইউটিউবে দেখছি যে প্রথমেই জান্নাতুল ফেরদাউসের জন্য আমাদের হজরতওয়ালা আল্লাহর কাছে দোয়া কইরালেন, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের হজরতওয়ালা দেখি শুরু দিয়ে এই দোয়াগুলি কইরালেন এবং নসিহতের কথা দিয়ে শুরু করেন যে ভাই আমরা এই দুনিয়ায় আসছি সাময়িকের জন্য। কথা না ঠিক না, ঠিক না, চিরদিনের জন্য আইছি, সাময়িকের জন্য। হজরতের নসিহত যে আমরা আসছি ভাই এইখানে সাময়িকের জন্য, যে যত বড় শক্তিধরই হোক না কেন, চাই অর্থের দিক দিয়ে শক্তিধর হোক, চাই গায়ের জোরে শক্তিধর হোক, অথবা বংশের দিক দিয়ে শক্তিধর হোক না কেন, এবং শিক্ষা দিকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত হোক, জাগতিক শিক্ষাই হোক অথবা কোরআন হাদিসের শিক্ষাই হোক, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় শিক্ষিত বৈজ্ঞানিক দার্শনিক যাই কিছু হোক না কেন, তাকে এই জায়গা ছাড়তেই হবে। ইতিহাস সাক্ষী দেয় ফেরাউন থাকতে পারে নাই, কম চেষ্টা করে নাই বেচারা, ফেরাউনে কম চেষ্টা করে নাই থাকার জন্য, হামুন কার কি হামান কারুন এরা কম চেষ্টা করে নাই, কি সাদ্দাত এরা কম চেষ্টা করে নাই, আর এই দিক দিয়া আবু জেহেল আবুল হাবর চেষ্টা কম করে নাই, কই আজকে তো তাদের পাত্তাও নাই, এমনকি এমন নসিব এগুলি, এইগুলির নামে কেউ নামও রাখে না, না মুসলমান তো রাখবেই না, রাখেই না, কিন্তু অমুসলিমরাও রাখছে এরকম শুনি না আমরা, আপনারা শুনছেন কিনা জানি না, যে ফেরাউন নাম রাখছে, কারুন নাম রাখছে, হামান নাম রাখছে, আবু জেহেল নাম রাখছে, আবুল হাম নাম রাখছে, কোন মুসলমানে তো রাখেই না, রাখবেও না, কিন্তু অমুসলিমরাও রাখতে শুনি নাই যে আজ পর্যন্ত এই নামে কারো নাম আছে। কিন্তু এই দিক দিয়ে দেখেন আল্লাহ পাকের নেককার বান্দা যারা, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী মুর্তজা এমনিভাবে যার নাম উমর রাখে, উমর শুধু উমর কয়ে ডাকে না, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে উমরের সাথে ফারুক আইসা যায়। এমনিভাবে যখন কেউ উসমান রাখে সাথে সাথে গনি লাগাইয়া দেয়, উসমানে গনি, দেখছেন যে কেমন বরকতময় নাম আল্লাহ পাক ওনাদেরকে নসিব করেছেন, এবং সারা পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর রসুলের পরে যাদের স্থান, ওই ব্যক্তিগুলি এত বরকতময় ওয়ালা ব্যক্তি যে তাদের নাম সুদ্ধা আল্লাহ পাক এত বরকতময় বানায় দিছেন যে কেউই তাদের নামে নাম রাখে সাথে সাথে দেখা যায় এই নামের সাথে উপাধিগুলি আইসা যায়। হ্যাঁ, সিদ্দিক, তারপরে ফারুক, তারপরে গনি, এই নামগুলি দিয়ে দেয়। তাইলে আল্লাহ পাক যদি সুনসিবওয়ালা বানান, তাইলে আল্লাহর ওলিদেরকে সুনসিবওয়ালা বানান, এবং আল্লাহর ওলিদের সাথে মহব্বতের সহিত যারা সম্পর্ক রাখে এবং তাদের মজলিসে যারা উঠা বসা করে আল্লাহ পাক তাদেরকেও সুনসিবওয়ালা বানায় দেন। কি বলেন, ঠিক না বেটি? তো আমি কিন্তু আইসি আসলে, আসি আসলে এই জন্যই যে আমি নিয়ে আপনাদের সাথে থাইকা আমি একজন সুনসিবওয়ালা হইতে পারি, এবং দোয়া চাই আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া চাই, আমার পরবর্তী নসল যারা আছে তাদের জন্য আমি এই দোয়া চাই, আল্লাহ পাক যেন সুনসিবওয়ালাদের কাতারে আমাদেরকে রাখেন। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াশশুহাদা ওয়াসসালিহিন, এই চার কিসিমের লোক আল্লাহ তাআলার কাছে প্রিয়, এরাই আপনার এই সবচেয়ে উত্তম মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, এর ঊর্ধ্বে আর কোনো মানুষ হইতে পারে না, প্রথম নম্বরে নবী রাসূলগণ। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন যে আমি তাদেরকে পুরস্কৃত করেছি, এবং সূরা ফাতিহার মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি। কি বলেন, ঠিক না ঠিক? দরখাস্ত করি না আল্লাহর কাছে, যা আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই দোয়াটা করি না আল্লাহর কাছে, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তাদের রাস্তায় আমারে চালাও, এই দোয়াটা তো করি। তো এই দোয়া কইরা খালি বইয়া থাকলে হইব না, এই জন্য সহযোগী লাগবো, সহযোগী হলে আল্লাহর ওলি, আল্লাহর ওলির দোয়া লাগবো। আল্লাহর ওলির দোয়াটা যদি এর সাথে মিলে তাহলে আমার চেষ্টা আল্লাহর ওলির দোয়া, এর বরকতে ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবো ইনশাল্লাহ আমরা, কি বলে ঠিক না বেটি? আরে ভাই আমার কথা যদি ঠিক হয় কই এনে একটু না, আমি তো এত কথা জানিও না আর কথা বলার যোগ্যতাও নাই, তারপর আপনাদের দোয়ার বরকতে এই দুই চার কথা, আল্লাহ আপনাদের নেকটা অর্জুর কারণে আল্লাহ পাক আমার মুগ্ধা বাইর করে দিতেছে। তো এই জন্য আমি যে বলি ঠিক না বেটি, যদি কোন বলে ঠিক তাহলে আমার দিলটা বড় হয়ে যায় আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সঠিক কথা আমার জবানটা বাইর করে দিছে, কারণ জবান তো আমার না, দিল দিলটা হয়তো আল্লাহ আমারে দিছে কিন্তু দিলের মালিক তো আমি না, আবার দিলের মালিক মানুষ কিন্তু বেশি গায়েল হয়ে যায় নফসের শয়তানের কাছে, ইবলিস শয়তানের থেকে নফসের নফসের শয়তান যেটা এটা কিন্তু মারাত্মক বেশি, এই জন্য তার থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের বেশি বেশি দোয়ার দরকার, কারণ নফসের যে এই নফস শয়তান যে এটা এত মারাত্মক, এই নফস শয়তান এই তো শয়তান যে শয়তান বানাইছিল, তো এই জন্য এই নফস শয়তান এটা অতি মারাত্মক, এর থেকে বাঁচা অনেক কঠিন, এমন ভাবে আপনাকে আমাকে গায়েল করতে চায় যে আমি আর আপনি মনে করবো যে এটা বুঝি ভালোই নেক কাম নেগামলি। তো এই অবস্থা, আর বর্তমানে আমাদের সমাজ, বর্তমানে আমাদের সমাজ যে কেমন ফসা ফসতাছে এটা আপনাদের জানা আছে কিনা জানি না, যে দুই একটা ঘটনা শুনাই, আপনার নিজের স্ত্রীকে তিন তালাক দিছে, তিন তালাক দিয়ে আবার বায়নও কইছে, তিন তালাক দিয়ে বায়ন কইছে, তারপরে কোর্টে গিয়া কেমনে কেমনে বিয়া পড়াই লইছে, কোর্টের তে বিয়ে পড়াইছে নাউজুবিল্লাহ আমি জানি, এরপরে আরেক লোক থাকে বিদেশ, পাঁচ ছয় বছর যাবত এই বিদেশ থেকে সে আসে না, তার বিবি অস্থির, টাকা পয়সা ঠিক মতো পাঠায় না, খরচপাতি ঠিক মতো দেয় না, তো এই লোকের গিয়ে ধরছে, এর লোকে কেমনে খাতি রয়েছে, এরপরে এই লোকের কাছে আবার সে কোর্টে গিয়া বিয়া করে আসে, কোর্টে কেমনে তার আবার বিয়া পড়াই দিছে, এসে তার স্বামীরে তালাক দিছে, স্বামীর যে তালাক দিল কেমনে তালাক দিল, এখন এইগুলি কইরা সইরা ছয় বছর পার হয়ে গেছে, ছয় বছর পার হওয়ার পরে এই ধরনের কেস আমগোর কাছে আয় আর কি, আয়া কয় তো কইলে পেরেশান হইয়া যায়, তো এখন এই ধরনের একটা কেস আইসে আমগোর কাছে, আমার কাছে গেছে এই যে হযরত মাওলানা বিলাল সাহেব পাকিস্তানের হযরতের এক খলিফা আমাদের মাদ্রাসায় হযরতের সাথে এখন সম্পর্ক আছে, হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব সোনার গায়ের পিশাব কয় ওনারে, তো ওনার কাছেও গেছে, তো উনি মুফতি দেখাই দিছে, আমার কাছেও গেছে আমিও মুফতি দেখাই দিছি, তো মুফতি দেখানোর আগে মুখে কিছু বইলে দিছি যে মাসলা তো এরকম কয় তবে এই আপনার মুখের কথা চলবে না, আপনি লেখ কেন আহেন, লিখিতর উপরে আপনার লিখিত বক্তব্যের উপরে মুফতি সাহেবরা ফয়সালা দিবে, তো লিখকে আনছে যা মুখে বলছিল হুবু সত্য কথা, জিজ্ঞাসা করলাম যা লেখছেন সত্য লেখছেন, হ্যাঁ সত্যই লেখছেন, তো ঠিক আছে এবার মুফতির কাছে যান, মুফতির কাছে গেছে পরে মুখে যেটা শুনছিল মুফতি দৈভাবে ফতুয়া দিয়ে দিছে, এখন কথা হইল এই লোক পেরেশান হইছে এখন যে আল্লাহ পাক দিলে ডাইলা দিছে যে তুমি ভুলে করতেছো না ঠিক করতেছো, হুজুর আমি কি ভুলে আছি না সঠিক আছি, আমার দিলে ছয় বছর পার হওয়ার পরে এখন দিল দেখারই বাড়ি খাইতেছে এই জন্য আপনার কাছে আইছি, তো আমি কইলাম যে ভাই আপনি তো অনেক বড় ভুল করছেন, তো কাজী এই ভুলের থেকে আপনাকে অবশ্যই শুদ্ধ হইতে হবে, এই ভুল থেকে আপনার ফিরে আসতে হবে, এখন মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে দিছে আপনি এখন আলাদা হইয়া যান, আগের বিবিও আপনার নাই এবং পরদেশি এই পরবাসীর প্রবাসীর স্ত্রী বিবাহ করছে এই বিয়ে আপনার হয় নাই, তো কাজী এখন সম্পূর্ণভাবে আলাদা হইয়া থাকেন, এখন সে আলাদা হইতে পারতেছে না, তো আলাদা হইতে গেলেই সামাজিকভাবে জানাশোনা হবে, ওইটার ভয় করতেছে, মানে বিভিন্ন ধরনের সমস্যায় সে পড়ে আছে, তো যাই হোক দোয়া চাইতেছে হচ্ছে বারবার, তা আমিও বললাম আপনাদের কাছে এই ধরনের সমস্যায় যে বেটায় পড়ছে তার জন্য দোয়া চাই, দোয়া করেন আল্লাহ পাক যেন তার একটা সুন্দর সমাধান করে দেন, যেহেতু সে এখন শুদ্ধ হইয়া বাঁচতে চাইতেছে। আল্লাহর এক বান্দা যদি ভুল কইরা বাঁচতে চায় তাহলে তো আমাদের কাজ এটাই দোয়া করা যে আল্লাহ যেন তার যে কোন এক স্রোতে বাঁচায় দেন। সে আজকে সময় পায় নাই, আমার সাথে আসার কথা বলছিল, তো ঠিক আছে আমি আপনাকে আমার হজরতের কাছ থেকে দোয়া লওয়া দেওয়ার চেষ্টা করব যে আল্লাহ পাক যেন আপনাকে বাঁচায় দেন, আপনি যে মুসিবত পড়ছেন এই মুসিবত থেকে যেন আল্লাহ পাক বাঁচায় দেন। এই এক সমস্যা, এই ধরনের সমস্যা সমাজের ভিতরে অনেক হইতেছে, অনেক চলতেছে ভাই। তো কাজী এই ধরনের সমস্যার থেকে যেন সকলেই বাঁচা থাকে এবং এই ধরনের সমস্যায় নতুন কইরা যাতে কেউ না পড়ে এই জন্য বেশি করে দোয়া করতে হবে। আরেকজন আইছে আপনার, সে বিবাহ করবে, বিবাহ করবে আপন সতাল বোনের মেয়ের ঘরের নাতিন, আতো আপন মানে বাগনির ঘরের নাতিন, সতালু বোনের মেয়ে, তো সতালু বোনের মেয়ে তো আপনার বাগনি, আপন সতালু বোন, আপন সতাল মানে আপনার মা দুই বাপ এক, তো সতালু বোন যেটা আল্লাতি বোন বলা হয় আর কি, তা আল্লাতি বোনের মেয়ের ঘরের নাতিন, তো তারে নানা দেখবো এখন তার সাথে তার বিবাহের আলাপ আলোচনা চলছে, এই মাসলা জিগাইতে হয়েছে, এটাও মুফতি সাহেবদের থেকে ফয়সালা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে ওনারা ফয়সালা দিয়েছেন না এই বিয়া চলবে না, তো আমার কাছে ফোন দিছে পরে, আগে কথা হয়েছে সাক্ষাতে, তো ফোনে যোগাযোগ করছে পরে বললাম যে না ভাই আপনার এই বিয়া চলবে না, এখন দেখলাম এজমন এই কাজে অনেকটা আগায় গেছে গা, তা আমি বললাম যে এটা তো চলবে না আপনার মুখে বলছিলাম, কিন্তু মুফতি সাহেবরা এখন ফয়সালা দিছে এই বিয়ে আপনার জায়েজ হবে না, তার সাথে আপনার পর্দা ফরজ না, কারণ পর্দাও ফরজ না বিয়েও জায়েজ নাই, তো কাজী আপনি এটার থেকে অন্যখানে যান, দেশে মাইয়ার অভাব নাই, তো পরে কয় হুজুর আপনার লাগে পরে কথা কইতেছে, মানে কদ্দুর জানি কইতে লইছিল কথার ভাবে বোঝা গেছে কিছুটা আগায় গেছে গা, তা পরে কয় পরে কথা কইতেছি, পরে কথা কইতেছে আল্লাহ জানে পরে কথা কয় না না কয়, বলার অর্থ হইল সমাজ যে এইভাবে গান্দা হয়ে যাইতেছে যদি এইভাবে সমাজ বিস্তার লাভ করে তাহলে যারত সন্তানে বইরা যাইব, আর যারত সন্তানে যখন সমাজ বইরা যাবে তখন কোরআন হাদিস এমনি উঠতে যাইব গা, কারণ কোরআন হাদিসের মহব্বত দিলে থাকবে না, এই জন্য বেশি বেশি কইরা আল্লাহওয়ালাদের মজলিসে সকলকে আসা দরকার এবং নিজের জীবনটাকে শুদ্ধ কইরা পরিচালনা করা কইরা জীবনযাপন করার 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 দরকার, কারণ বলা যায় না কোন দিকটা কার কি ভুল হয়ে গেছে গা, যে আমরা তো সংসার করতেছি সাংসারিক ভাবে কার কোন দিকটা ভুল হয়ে যায় বলা যায় না, এই ভুলগুলি যাতে না হয় যাতে করে শুদ্ধভাবে সহিভাবে জীবনযাপন করে কোরআন সুন্নার উপর জৈমা থাইকা এই দুনিয়া থেকে যাইতে পারি, এই জন্যই তো ভাই আল্লাহওয়ালাদের মজলিসে আসা, এবং আমি আপনাদেরকে আহ্বান করব যে আল্লাহওয়ালাদের মজলিসে আমার খেয়ালে আমার নজরে আমার হজরতের চেয়ে বর্তমান জমানায় এত বড় আল্লাহর ওলি আর কাউরে আমি দেখি না, তো এই জন্য আপনাদেরকে দাওয়াত করব, পরামর্শ দিব, যদি আপনাদের জানাশোনা নিজেরা তো আসেনি জানাশোনা কেউ থাকে তাদেরকেও পরামর্শ দিবেন যে তাড়াতাড়ি আইসা আমাদের হজরতের সাথে সম্পর্ক জোড়ো, তাহলে যদি বাঁচতে চাও, কারণ চতুর্দিকে ফেতনার জাল বিস্তার হয়ে আছে, অতএব এই ফেতনার জালে যাতে আমরা কেউ ফাইসা না যাই, এটা তো হইলো এই আপনার বিবাহসাদির ব্যাপার বললাম, আরো আর্থিক ভাবে আছে কত ধরনের ফেতনা, আপনার কিস্তি লয়া কিস্তি দেয় মাসে মাসে কিস্তি দেয় সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ চক্রবর্তী সুদ, এইভাবে সুদ দিয়া সমাজ ছায়া যাইতেছে, এই জন্য এইগুলির থেকে বাঁচার জন্য শুদ্ধভাবে হালালভাবে রোজগার কইরা আল্লাহ পাক কিসমতে যা রাখছে হালালভাবে খাইয়া আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন ইবাদত বন্দেগী কইরা সই শুদ্ধভাবে ইবাদত বন্দেগী কইরা যাতে দুনিয়া থেকে যাইতে পারি, এই জন্যই আল্লাহর ওলিদের মজলিসে যাওয়া আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা। তা আমি হযরত বলছিলেন যে আমি আসা পর্যন্ত কথা বলেন, তা আমি হযরত আসা পর্যন্ত দয়রা রাখছি এবং আপনাদের নেক তাওয়াজ্জুর বরকতে আল্লাহ পাক আমার জবান দিয়ে যা বার কইরা দিছে, তো প্রথমে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন যা বললাম তার উপর পরিপূর্ণভাবে আমাকে আমল করার তৌফিক দেন হযরতের দোয়ার বরকতে, এবং আপনাদের জন্য আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকেও পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের খুব আমলি জিন্দেগি দান করেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, নসিহত পেশ করবেন এদেশের শীর্ষস্থানীয় এক দিনী প্রতিষ্ঠান জামিয়া রব্বানিয়ার সম্মানিত মোহতামিম হযরত ওয়ালা দামত বরকাতুহুমের সর্বপ্রথম খলিফা মুফতি নজরুল ইসলাম সাহেব দামত বরকাতুহুম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, এই জমানার আমাদের আসলাফ ও আকাবিরের এক বিলকুল নমুনা, যাকে এই জমানার হাকিমুল উম্মত মনে করা হয়, এমন এক বুজুর্গ আল্লাহওয়ালা আমাদের শায়েখ দামত বরকাতুহুমের মজলিসে হযরতের নিসবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ভাই, এই নিসবত বহু দামি নিসবত, এত দামি দুনিয়ার জীবনে বুজুর্গানে দিন যারা হায়াতে আসেন ওনাদের থাকা অবস্থায় এটা এতটা বুঝে আসে না। যেমন কেউ কোন একজন সাহাবিকে দেখছে, একজন সাহাবিকে পাইছে যে ভাই অমুক ব্যক্তি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন এবং তার সোহবতে ছিলেন। তা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুতে চলে গেছেন, কিন্তু ওনাকে যে দেখছেন তার প্রতি লোকদের বিশাল আকর্ষণ, ইয়া আল্লাহ উনি সাহাবীকে দেখছেন। অনুরূপ কোন আল্লাহওয়ালা, বড় বড় আল্লাহওয়ালা, যেমন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যারা হযরতকে দেখছেন, হযরতের সোহবতে ছিলেন, লোকেরা তাদের পিছনে খুব ভিড় জমান যে ভাই উনি হাকিমুল উম্মতের মজলিসে বসছেন। তো এইসাই আমাদের হযরত ওয়ালা দামত বরকাতুহুম আসলে হযরতজি এখন হায়াতে আছেন, আল্লাহ হযরতের হায়াতে আজিমুস শান বরকত দান করেন। হারিয়ে গেলে আমরা আর পাব না, তখন শুধু চিৎকার আর চিৎকার দিব যে এই দেওয়ানা কোথায় গেল। যার কাছে আসলে দিল ভরে যেত, যার মজলিসে বসলে আল্লাহর ভালোবাসার আগুন ধাউ ধাউ করে জ্বলত, যার সবক ছিল গুনাহ থেকে দূরে থাকো। আমি মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে ভাবি যে বয়ান তো বিভিন্ন জায়গায় শুনি, মাশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে ওলামায়ে কেরাম খুব বয়ান করেন, মুহাক্কিক ওলামা বাংলাদেশে মাশাআল্লাহ অনেক আছেন, কিন্তু এই আল্লাহওয়ালা কেমনি কেমনি যেন ওনার বয়ানের মধ্যে একটা রং, আলোক একটা রং। এই দেশের বড় এক আলেম, আল্লাহ অনেক বড় মাপের এক আলেম, তো উনি ওনার প্রোগ্রাম ছিল, তো উনি বয়সও বেশি এবং অনেক প্রসিদ্ধ আলেম, তো ওনার বয়ানের আগে আমাদের হযরতওয়ালার বয়ান ছিল, তো উনি রুমের থেকে হযরতের আওয়াজ পাইতেছেন, উনি বলতেছিলেন ভাই কে বয়ান করতেছে। তো লোকেরা বলল, হযরত আলার নাম বলল, ভাই এই বয়ান তো বিলকুল আমাদের আকাবের বয়ান শুনতেছি। আসলে হযরত আলার বয়ানের দেখবেন কি যে মজা, কেননা মজা লাগবে না কেন, ওনার প্রতিটি কথা প্রতিটি মজলিস বান্দাকে কিভাবে আল্লাহ পাকের সঙ্গে মিলানো যায় এই একটাই শুধু প্রোগ্রাম। মজলিসের লোকেরা বাহবা দিবে, ওনাকে দাওয়াত দিবে, হ্যাঁ, এবং উনি বিভিন্ন মাহফিল খুব বেশি আসবে, বড় অঙ্কের হাদিয়া, এর কোন নামগন্ধ তো নাই, শুধুমাত্র কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের সঙ্গে মিলানো যায়। আর হযরতের বয়ানের ভিতরে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমি এটা গভীরভাবে দেখি, আমার প্রথমে অতটা বুঝে আসতেছিল না, পরে আলহামদুলিল্লাহ হযরতের বরকতেই বুঝে আসছে। সেটা হলো হযরতের কবিতা বয়ানের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, তীব্র ভালোবাসা, এই কথাগুলা কিন্তু খুব থাকে। গভীরভাবে খেয়াল করলে আমরা দেখব যে আল্লাহর ভালোবাসার সবক, যে দিলের ভিতরে এমন ভালোবাসার ভালোবাসার এক তুফান তোমার দিলের ভিতরে শুরু হয়ে যাক। এটার কারণ হল হযরতুল্লাহ করাচি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক জায়গায় বলছেন যে পাকিস্তানের একজন পাহলোয়ান ছিল, নাম তার মোহাম্মদ আলী ক্লে, না মোহাম্মদ আলী ক্লে। হযরত বলেন একটা লোকরে মোহাম্মদ আলী ক্লে টান দিতেছে, হে দুনিয়াটা তার দিকে নিয়ে যাবে তার দিকে, আর বিপরীতে আর একটা লোক দুর্বল টাইপের একটা লোক, সে টানতেছে সে তার বাড়িতে নিয়ে যাবে। তা আপনারাই বলেন যে কে নিতে পারবে, মোহাম্মদ আলী কেলে টান দিলে তো শুধু ও আসবে না সঙ্গে, ও না কেন চলে আসছে। হযরত বলেন আল্লাহর ভালোবাসার তুফান যার দিলের ভিতরে শুরু হয়ে যাবে, তখন দুনিয়ার নারী গাড়ি বাড়ি যে কোনো জিনিসের ভালোবাসা, এটা হলো দুর্বল ভালোবাসা, ওরা যত আপনাকে টান দেবে কোনোভাবেই তারা নিতে পারবে না, আপনি তো এদিকেই থাকবেন। শয়তানের কতটুকু শক্তি আছে বলেন, কি করতে পারে, ও তো শুধু একটু অসুবাসা দিতে পারে আর কিছু না, আর কোনো ক্ষমতা তার নাই, সে কি হাত ধরে টান দিতে পারে, তার সে ক্ষমতা নাই, সে কি একটা ধমক দিতে পারে সিনেমা হলে চল এই কথা বলতে পারে, তাতে এই ক্ষমতাও নেই, শয়তানের তো ক্ষমতাই নেই, শুধু একটু অসুবাসা দিতে পারে আর কিছুই না। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন কোন বান্দা যদি তওবা করে ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি বড় পাপ করেছি জীবনে আর যাব না, আপনি আমাকে মেহরবানি করে কবুল করেন, তো আল্লাহ পাকের কবুলিয়াতের যে ম্যাগনেট যে শক্তি এর কাছে শয়তানের ওয়াসওয়াস কি কিছু। এই জন্যই আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের কাছে যারা আসে নিয়মিত আসে এবং ইহতেমামের সঙ্গে ওনাদের মজলিস গুলো শোনে, খুব মনোযোগ দিয়ে শোনে, এই লোকগুলার ব্যাপারে আমি বলবো এদেরকে বদনজরি করাইতে পারে না। কি পারে, কদাচিৎ কখনো হয়ে গেলে সাথে সাথেই তওবা করে ফেলে, অথচ আপনার থেকে বেশি নামাজি অনেক আছে,
আপনার থেকে বেশি দান খরচ করতে হলে অনেক আছে, আপনার থেকে বেশি হজ করতে হলে অনেক আছে, এগুলোও করে। আমার এই বদনজরি, বিভিন্ন গুনাহে লিপ্ততা, মিথ্যা বলা, সদগোষে জড়ে থাকা, গীবত করা, গালি গালাস ইত্যাদি, এগুলো চলতে আছে। হাজ হিসাবের হাজ, হজ, উমরা, নামাজ, যাকাত, ফিত্রা সব একসঙ্গে চলতেছে। আরে আল্লাহওয়ালার কাছে আসতেছে, এর এত বেশি বুজুর্গ না, বাস এতটুক নিয়মিত হজরতের আল্লাহওয়ালার মজলিসে আসে। আল্লাহ আকবার, সে দিন রাত ফিকির করে না আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এমন কোনো কাজ না হয় যে কাজে আল্লাহ নারাজ হবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি নিজেকেও বলতেছি যে যদি আমরা এই আল্লাহওয়ালার সঙ্গে মৃত্যু পর্যন্ত লেগে থাকতে পারি, ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায়। ওই যে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন, তুমি আল্লাহওয়ালাদের মজলিসে আসা যাওয়া করবা, তো যদি বড় কোন ওলি আল্লাহ নাও হইতে পারো, কমপক্ষে এতটুকু হবেই ইনশাআল্লাহ, যে যাদের তওবা কবুল, এই তওবা কবুল হয়ে যারা কবরে গেছে, তুমি কমপক্ষে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। আল্লাহ পাক আমাদের একটু মাফ করিয়ে দিলেই তো হয়, আমাদের আর বড় কি লাগে, আর কিছু লাগে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আকবার। আসলে এখন বয়ানের তরতিব আমার ছিল না, একজন বড় আলেমের, আমাদের হজরতের খলিফা বড় আলেম মুফতি সাহেব ওনার, তা আমি তো আজকে আসছি, অনেকদিন পর হজরতজি সফরে গেছিলেন, আসলাম যে হজরতের মজলিসে হাজির হব। এখন আমাকে যার বয়ান ওই মুফতি সাহেব গাড়ির জ্যামে পড়ছেন, বিদায় আমাকে এখানে বসায় দিচ্ছে, তা আমি কি বয়ান করবো বলেন? আমার বয়ানের না কোনো একটা প্রস্তুতিও নাই, মন মানসিকতাও নাই, বসাই দিছে, তো আল্লাহর কাছে মোতাজ্জো হইয়া বসলাম। যদি আল্লাহ পাক দুই একটি কথা এমন বাইর করে দেন যেটা আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আসলে ভাই জিন্দগি ফায়দা হওয়ার দরকার, আসলে বয়ান থেকে আমলটা বেশি জরুরি, নিজের জিন্দগি গঠন করার দরকার। আর কতকাল ভুলের মধ্যে থাকব, আর কতকাল এই নফসের চাহিদা পূরণ করব, এখন তো আল্লাহর হুকুমই পালন করার দরকার। যে কোনো সময় তো ডাক পড়ে যেতে পারে, জুয়ান, বৃদ্ধ, শিশু, আজকে বরযাত্রী যাচ্ছে, তাও তো ঘটনা করতেছে, বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ লিতাহকিক, আল্লাহ পাক বলেন নিশ্চিতভাবে ওই সকল মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। কারা? এক নম্বর গুর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে অত্যন্ত খুশু খুজুর সঙ্গে। আল্লাহ পাক নিজে বলতেছেন ওই সকল মুমিনরা নিশ্চিত, কদ, কদ মানে নিশ্চিত, নিশ্চিত সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, যারা নামাজে বড় খুশু খুজু, নামাজে বড় ইহতিমাম, অত্যন্ত খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আল্লাহ তুমি আমাদেরকে ওই নামাজ পড়ার তৌফিক দান করো। আমরা তো সবাই এই নামাজটাই পড়তে চাই না, এখন ওই নামাজটা কেমনে পড়বো, খুশু খুজুর নামাজটা কি কেমনে পড়বো? খুশু খুজুর নামাজের এক নম্বরটা যেটা একদম হাই কোয়ালিটির, সেটা হলো নামাজে দাঁড়াইছে পুরো টাইমে মন কোনো দিক নিতে পারে নাই, এটা হলো
এক নম্বর হাই কোয়ালিটি খুশু হুজুর এইসা নামাজ ওয়াহ ওয়াহ আল্লাহু আকবার শয়তানে এত খোসাখুসি করছে কাম হয় না জবরদস্ত কোরআন পড়তেছে কোরআনের আয়াতের অর্থ বুঝতেছে শয়তানের নিবৃত দুর্গতা কান্দতে কান্দতে বেহুশ হয়ে যেতেছে সেজদায় গেছে আর ওঠে না সারা রাত তো সেজদাই পড়ে আছে এরকম ঘটনা কিতাবের মধ্যে ফাজাইল আমল শাহুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ ওই কিতাব খুললে পড়লে দেখবেন এবং ফাজাইল আমলের ওই অংশটা পড়ার দরকার নামাজের ভিতরে খুশু খুশু পয়দা করার জন্য তো ওইটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আপনি আমি ওই হাই কোয়ালিটি দিকে পৌঁছতে পারি আমরা এত দুনিয়া নিয়ে মশগুল প্রত্যেকে এত বেশি মশগুল নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার বাস চতুর্দিক থেকে এখন বসে আছেন মনের মধ্যে কিছু আছে হ্যাঁ এখন কিন্তু মনের মধ্যে কিছু মনটা ফ্রেশ কোন খোঁজ খবর নাই আমি বয়ান বয়ান করি ভাই সবাই দুই রাকাত নামাজ পড়েন দাঁড়ান না দেখবেন সাথে সাথে আপনার মনের মধ্যে মোটামুটি এক মুহূর্তের মধ্যে কি যেন কোত্থেকে সারা দুনিয়া চলে আসে আমার সামনে শয়তান সারা দুনিয়া পেশ করে এই জন্যই তো আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চিত সফল তারা যারা নামাজ বড় খুশু খুশুর সঙ্গে পড়ে আল্লাহ আকবার খুশু খুশুর সঙ্গে নামাজ পড়া শয়তান কোনোভাবেই দিতে রাজি না কোনোভাবেই হাদিস শরীফের মধ্যে আসে শয়তান কত ঝামেলা যখন যারা নামাজ ঠিক মতো পড়তে না পারে যখনই আজান দেয় নামাজের আল্লাহ পাক শয়তান ঝামেলা করে আল্লাহ পাক এত ইন্তেজাম করছে নামাজের সুবহানাল্লাহ কোন আমলের এত ইন্তেজাম নাই নামাজের যে ইন্তেজাম আছে নামাজ ফরজ ফেরেশতার মাধ্যমে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়ে গেছেন এরকম কোন ঘটনা কোন আমলের ব্যাপারে নাই স্পেশাল সেই মেয়েরাজ নিয়ে আল্লাহ পাক নিজে হাদিয়া পেশ করছেন আর আজীব কথা নামাজ প্রথমে কয়েক তো দিছিলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ 50 অক্ত চিন্তা করছেন আল্লাহ 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 পাক চাইছেন আমার বন্ধুরা শুধু আমাকে নিয়ে মশগুল থাকুক শয়তান ঝামেলা করলে কয়েক তো করবে আমি তো 50 অক্ত দিয়ে দিলাম যাই হোক নামাজের ইন্তেজাম বহুত বড় ব্যাপার এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম দুই দিন দশক্ত নামাজ কমপ্লিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে কলমে নামাজ শিখাইছেন নামাজের অক্ত শিখাইছেন সবটা শিখাইছেন হইল এরপরে আসেন নামাজের ইন্তেজাম কি আজান আজান মসজিদ আজানের পাওয়ার কি হাদিস শরীফের মধ্যে আছে যখন আজান শুরু হয় আজানের শব্দ শয়তান বরদাস্ত করতে পারে না আজানের আওয়াজ যখন ওর কানের মধ্যে পৌঁছে যখনই মুয়াজিন আল্লাহু আকবার বলতে থাকে ও এত পেরেশান হয় যে ওর পাড়ায় রয়ে যায় ওর হাওয়া ছাড়তে ছাড়তে পালাইতে থাকে তা আমি মাদ্রাসা ছাত্রদেরকে বললাম যে ও যে পালাইবে ঢাকা শহরে কোথায় পালাইবে এদিক যাবে ওদিক তো আজান এদিকে যায় ওর মনে একদম পাতলা ভাগানো হয়ে যায় হ্যাঁ হাদিসের মধ্যে আছে সে যে পলাইতে থাকে লাহু জুয়াতুন তার হাওয়া বাড়িতে থাকে সে এত পরেশান হয়ে যায় এই আজানের শব্দ শুনে চলে যায় আবার আজান শেষ আবার আসে মুসল্লিদের নামাজ ডিস্টার্ব করতে এই জন্য আল্লাহ পাক আবার আরেকবার ওর দৌড়ানি দেয় এই যে যেমন জামাত দাঁড়ায় একামত দেয় না একামত এটা তো আজান ওই
একামত যখন আবারও আবার ভাগে, কিন্তু আবার চলে আসে। আয়েশা নামাজে দাঁড়াইছে, হাজি হোক, গাজী হোক, মুফতি হোক, মহাদ্দেস হোক, পীর সাহেব হোক, যে হোক, বাস সবাই সঙ্গে ঝামেলা করতে আসে। আয়েশা সিনার উপরে এবার ঠুকরাই দিয়ে থাকে, বলে উজকুর হা, উজকুর হা, উজকুর হা। এই মনে আছে যে যেটার বেশি যার মধ্যে আকর্ষণ বা যেটাকে যে ভালোবাসে ওইটা ওকে মনে করায় দেয়। কেউ ক্রিকেট খেলে, এই ক্রিকেটের অমুক দিন খেলা, অমুক টাইমে খেলা বা ইত্যাদি ইত্যাদি। যে ব্যবসা ব্যবসার দিকে আজ অমুক জায়গায় গেলে ওই ব্যবসাটা ধরতে পারবা, অমুক জায়গায় গেলে ওই ব্যবসাটা ধরতে পারবা, যে যেটার মধ্যে ভালো পছন্দ করে তাকে ওদিকে নিয়ে যায়। মুক্তি সব চলে এসেছে, আমি যার কথা বলছিলাম আমার তো বয়ান ছিল না, আমি শেষ করে দিচ্ছি। তা আপনি নামাজটা কিভাবে পড়লে খুশুখুজুর সঙ্গে পড়তে পারবেন আমি এক মিনিটে বলে দিচ্ছি। হাকিম উলুম্মা থানবী রহমতুল্লাহ নুসখা বতলায় দিয়েছেন, এই নুসখার উপরে আমল করবা ইনশাআল্লাহ। আরে খুশুখুজু, আরে হাই কোয়ালিটি না পাইলে কমপক্ষে পাস্টেলাসের একটা কোয়ালিটি হাকিম উলুম্মা থানবী আমাদের জন্য ব্যবস্থা করে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি সেটা? হাকিম উলুম্মা থানবী রহমতুল্লাহ বলেন, তুমি নামাজে দাঁড়াইছো, তুমি বেখেয়াল হইও না, তুমি তোমার শুধু খেয়ালটা ধরে রাখবা আমি নামাজে আসি। মনটা একদিক চলে গেছে, মনটাকে ধরে আবার নিয়ে আসো, আমি তো নামাজে আসি। আবার আর একদিকে নিয়ে গেছে, মনটাকে ধরে আবার নিয়ে আসো, আমি তো নামাজে, মানে বেখেয়াল হওয়া যাবে না। নিচে তো নিচেই দোকানে নিয়ে গেছে, একদম চার রেখা শেষ, এ দোকান থেকে আস, এমনটা না হয়। দোকানের নিচে ফরান চলে আসো, নিয়ে গেছে ওটাই না, তুমি আবার আমি চলে আসবো, আমার তো ক্ষমতা আছে। ভিতরে যে খেয়াল, শয়তান একটু খেয়াল দেয়, ওটাকে ওটাকে আমি টানতে পারি না, শয়তানও টানতে পারে, ওর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি, কথা বলেন না। আপনার মনের ব্যাপারে শয়তানের পাওয়ার বেশি না আপনার পাওয়ার বেশি? আপনার পাওয়ার বেশি। আপনি যখন নিয়ে গেছে আপনি বহুত অ্যাটেনশন থাকবেন, আমি তো নামাজে আছি, সুতরাং আমি কোনো দিকে অন্যদিকে কোনো খেয়াল করতে পারবো না। এইভাবে ও নিয়ে গেছে, আপনি আবার টেনে নিয়ে আসছেন, নিয়ে গেছে আবার টেনে নিয়ে আসছেন, ও নামাজের ভিতরে তুমুল লড়াই চলতেছে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ বলেন, যদি এই লড়াই করেও যদি তুমি নামাজটা শেষ করতে পারো, তুমি খুশু খুজুর মর্তবা পেয়ে যাইবা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আজিম শান এই বয়ানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগিতে দিয়ে দেন, প্রত্যেকের জিন্দেগিতে দিয়ে দেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত ওয়ালা দামত বরকাতহুমের খুব মনের মানুষ, বিশিষ্ট খলিফা, ঢাকা বরং বাংলাদেশের শীর্ষস্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান মারকাজ দাওয়া আল ইসলামিয়ার সম্মানিত নায়েব মুফতি, মুফতি ইয়াহিয়া সাহেব দামত বরকাতহুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا، صدق الله مولانا العظيم. الحمد لله الله تعالى অনেক বড় ইহসান আমাদের প্রতি, عظيم ইহসান আমাদের প্রতি যে হযরত ওয়ালা দামত বরকাতহুমের মতো যুগ শ্রেষ্ঠ, জামানা সর্বশ্রেষ্ঠ বুজুর্গের সোহবত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন এবং আমাদেরকে হযরত ওয়ালা দামত বরকাতহুমের সাথে ইন্তেসাব এবং নিসবত দান করেছেন। এটা কত বড় আল্লাহ তাআলার মেহেরবানি সেটা আমরা দুনিয়াতে যতটা না বুঝতে পারছি, মৃত্যুর পরে আমাদের এটা এত বেশি কাজে দিবে এত বেশি কাজে দিবে যে ওই হাদিস আমাদেরকে স্মরণ করাই, হুমুল জুলাসা লা ইশকা বিহিম জালিসুহুম। হযরত ওয়ালা দাউদ বরকাতুহুম ওই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যে যার সান্নিধ্য আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য নসিব করে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের কদর করার তৌফিক দান করেন। আমাদের দেশে সাধারণত রেওয়াজ রয়েছে যে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ যখন দুনিয়া থেকে চলে যান তখন তার খুব সানা সিফাত ইত্যাদি তার মাদহ সানা বয়ান করা হয়, চলে যাওয়ার পরে তার কদর শুরু হয়। তা আমাদের উচিত যখন আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের নিসবত দান করেছেন, হযরতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন, হযরতের সোহবত আমাদেরকে নসিব করেছেন, হযরতের জীবন দশায় আমরা যেন তাআল্লুক মা আল্লাহর দাওলত আমাদের হাসিল হয়ে যায়। হযরত ওয়ালার দিল যেমন আমাদের জন্য চায় যে হযরত ওয়ালার যে তারবিয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই তারবিয়াত দ্বারা যেন আমরা আল্লাহ তাআলার মুকাররবীনদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা যেন আকাবের ও আসলাফের তরিককে বুঝতে শিখি এবং তার নমুনা অনুযায়ী চলা শিখি আমরা। আসলে মাসলাকা আকাবির, তরিকা আকাবির, হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের প্রত্যেকটি বায়ানের ভিতরে এই বিষয় থাকবে। হযরত ওয়ালা দাউদ বরকাতুহুম কে আল্লাহ তাআলা মুজাদ্দিদের মাকাম আল্লাহ তাআলা দান করেছেন এবং হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের এক একটা বায়ান আমাদের জিন্দেগির জন্য, এটা পাথেও এক একটা বায়ান, প্রত্যেকটি বায়ান, প্রত্যেকটি বায়ান আমরা যদি সেটা খেয়াল করে শুনি। এই যে হযরত ওয়ালা দাউদ বরকাতুহুম করাচি সফর হলো, করাচি সফরের এক একটা বায়ান আমি তো প্রতিদিন শুনতে থেকেছি, আলহামদুলিল্লাহ দিল তাজা হয়ে যায়, মানে এমন মনে হয় যে খোদ হাকিমুল থানভী রহমতুল্লাহ আলাই বায়ান করতেছেন, এমন বায়ান এক একটা। হযরত ওয়ালা দাউদ বরকাতুহুম এক বায়ানের ভিতরে এরকম বলছিলেন যে হাকিমুল থানভী রহমতুল্লাহ আলাই কত বড় কথা বলে গেছেন, কত দামি কথা বলে গেছেন যে তাআল্লুক মা আল্লাহ দৌলতে আজিম হ্যায়, যে তাআল্লুক মা আল্লাহ এটা আজিম দৌলত, সবচেয়ে বড় দৌলত এটা তাআল্লুক মা আল্লাহ, আর তারিক উসকে হুসুল কা সেটা অর্জন করার রাস্তা হলো দাওয়ামে তাআত ওয়া কাসরাতে যিকরুল্লাহ। হযরত এটার তাফসীর করেন, এরকম ব্যাখ্যা করলেন যে দাওয়ামে তাআতের অর্থ হলো দাওয়ামে ইতাআত। একজন মানুষ তো সবসময় ইবাদত করতে পারে না, কিন্তু তার যতগুলো কাজ আছে জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, আমাদের দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কথা যে হার শ্বাস আল্লাহ পর ফেদা করো, সত্যি এই সমস্ত কথার যদি মর্ম বুঝতে হয় তো আমাদের হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমকে আল্লাহ তাআলা আমাদেরকে নমুনা হিসেবে প্রেরণ করেছেন, যার প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে কুরবান হয়ে যায়। হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের সাথে আমরা লম্বা লম্বা সময় কাটিয়েছি, এমনও সময় গেছে যে পুরো রাত কেটেছে কিন্তু একটা শ্বাস হযরত, একটি মুহূর্ত হযরত ওয়ালা দাউদ বরকাতুহুম সুন্নতের কোনো খিলাফ কোনো কাজ এখানে নাই। তো হার শ্বাস আল্লাহ তাআলা পর ফেদা করা, আল্লাহ তাআলার উপরে এই প্রত্যেকটা শ্বাস অর্পণ করা, এই কুরবানি করা, এই 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 উৎসর্গ করার এই জিন্দেগি, এটা যদি শিখতে হয় এটা বই পড়ে শেখা যাবে না, এটা কোন আল্লাহওয়ালার জিন্দেগি যদি আমরা দেখি সেই জিন্দেগি থেকে জিন্দেগি হাসিল হবে। আমাদের দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, আদমি আদমি বানাতা হয়, তাল্লুক মা আল্লাহর জিন্দেগি যার আছে তার সান্নিধ্যে আমাদেরকে আল্লাহ তাল্লুক মা আল্লাহর এই দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন। তা আমাদের জন্য সত্যি এত বড় এক দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমার তো মনে হয় যে আমাদের চেয়ে করাচির যারা সালেকিন আছেন তারা বেশি কদর করেন ওয়ালা মনে হলো আমার কাছে। আমরা আসলে হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের এতটা কদর করতে পারি না, বাস্তবে তারা যেরকমটা করেন তাদের এক একটা কথা, তাদের এক একটা মানে মানে হযরত ওয়ালা দাউদ বরকাতুহুমের প্রতি তাদের তাদের যে মহাব্বত,
এখান থেকে শেখারও আমাদের অনেক কিছু রয়েছে। তো দাওয়ামে তাওয়াতের হযরত ওখানে তাশরীহ করেছেন এরমন, এগুলো এগুলো আমাদের মালফুজ, এগুলো আমাদের জন্য শেখার বিষয়। আসলে দাওয়ামে তাওয়াত হাকিমুল থানবী রহমতুল্লাহ আলাইহির কথা, দাওয়ামে তাওয়াত ওয়া কাসরাতে যিকরুল্লাহ। হযরত বলেন দাওয়ামে তাওয়াত মানে দাওয়ামে ইতাআত, জিন্দেগীর প্রতিটি কাজ আল্লাহ তাআলার আনুগত্য এবং সুন্নতে সুন্নতের অনুসরণে হওয়া, ব্যাস প্রতিটি কাজ। আর এটার ব্যাখ্যা যদি কেউ চায় তাহলে হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে যেন দেখে যে আসলে জিন্দেগীর প্রতিটি কাজ, প্রতিটি হারাকাত সুকুনাত কিভাবে শরিয়াতের অনুগত হয়, এই দাওয়ামে ইতাআত যেটা, এটা আসলে আল্লাহ আল্লাহওয়ালাদের জিন্দেগি হয়, এটা আল্লাহওয়ালাদের জিন্দেগি, দাওয়ামে ইতাআতের জিন্দেগি। এই জিন্দেগি শেখার জন্য আমাদেরকে হযরত ওয়ালা দামুল বেগা তোমার এই সোহবতকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এর কদরদানি করতে হবে। আমরা বুঝতাম না আসলে, এখনো যে বুঝিতা না, হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে যত বেশি দেখি তত যেন আমাদেরকে ওই আমাদের গলত ফাহামি গুলো, আমাদের ওই গাফলতের জিন্দেগি গুলো যেন আমাদের সামনে খুলে উঠে, যে আসলে যে এখানেও যে আমাদেরকে ফিকির করতে হতো, এটাও যে আমাদের ফিকিরের বিষয়, এটা এর আগে পর্যন্ত খুলিনি যতক্ষণ না হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে আমরা দেখেছি এই বিষয়ে। সফরে যান, হজরে যান, কোন সময় হযরত ওয়ালা দামুল বেগা ওজুর আগে মিসওয়াক ছাড়া আমি কখনো দেখিনি। একদিন হযরত ওয়ালা দামুল বেগা সফরে ছিলেন, কোথাকার সফর আমার খেয়াল নাই, বাকি ওই সময়ের কথাটা খেয়াল আছে, হযরত ওয়ালা দামুল বেগা মানে মিসওয়াক খুঁজে পাচ্ছেন না, এত পরেশান হলেন যে মনে হয় কোন অনেক টাকা পয়সা মনে হারিয়ে গেছে। আমরা যেরকম অনেক টাকা পয়সা হারিয়ে লাখ টাকা হারিয়ে গেলে যেরকম পরেশান লাগে, হযরত ওয়ালা দামুল বেগা এত পরেশান হলেন, এই পরেশানির হালত দেখলে যেন মানে কি যে আল্লাহ তাআলার মহাব্বত আর কি আজমতে আহকামে বাড়ি তাআলা, আল্লাহ তাআলার আহকামের আজমত বড়ত্ব যে একজন মানুষের দিলের ভিতরে এত বেশি থাকে, এটা হযরত ওয়ালা দামুল বেগাকে না দেখলে আমরা কখনোই বুঝতে পারতাম না। এই জিনিস আমার আগে বুঝেই ছিল না যে আসলে আজমত আহকামে বাড়ি তাআলা, আল্লাহ তাআলার হুকুমের বড়ত্ব দিলের ভিতরে দুনিয়ার সবকিছু চেয়ে বেশি থাকা, এটা তো হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে দেখলে এই জিনিস এই জিন্দেগি নসিব হয়।
হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে বারবার শোনা এক মালফুজ, হযরত এই কথা বলেন যে সাহাবাতে আহলুল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় দৌলত, সাহাবাতে আহলুল্লাহ যদি কারোর তৌফিক হয়ে যায়, কিন্তু এটা মুফিদ হয় ওই সময় যখন তাকওয়ার সাথে সাহাবাতে আহলুল্লাহ উঠানো হয়, তাকওয়ার সাথে ইহতেমামে, তাকওয়ার সাথে ইহতেমামে সাহাবাতে আহলুল্লাহ দুই জিনিস, তখন এটা বেশি ফায়দা হয়। এরপরেও এটা ফায়দা মুফিদ অত বেশি যে সাহাবাতে আহলুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা মাহরুমিয়াত থেকে হেফাজত ফরমান, মাহরুমি থেকে হেফাজত ফরমান, যে মাহরুম হয় না সে মরদুদ হয়ে যায় না, যে সাহাবাতে আহলুল্লাহকে ইলতিজাম করে এটাকে ধরে রাখে। তো আমাদের খুব এহতেমাম করা উচিত আমাদের পুরো জিন্দেগীর ভিতরে এই বিষয়কে, যে আমরা হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে আল্লাহ তাআলা আমাদের ভিতরে রেখেছেন, এত বড় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম এবং জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, তার এহতেমাম করি আমরা। এই করাচির আহবাবরা অল্প কয়েকদিন হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে পেয়েছে, তাদের কি উৎফুল্ল, তাদের কি মানে সেই আনন্দ কত, আর আল্লাহ তাআলা হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে আমাদের ভিতরেই রেখেছেন, এর শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। আর শুকরিয়া ওই সময় হবে যখন আমরা হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে ওই জিন্দেগি শিখবো, যে জিন্দেগি হযরত ওয়ালা দামুল বেগা তোমাকে আমাদেরকে শিখাতে চাচ্ছেন। আমরা যদি এখান থেকে আমরা যদি তাকওয়া জিন্দেগি শিখে যাই, তাআল্লুক মা আল্লাহ, দৌলত যদি আমাদের হাসিল হয়ে যায়, আউলিয়া সিদ্দিকিনদের জিন্দেগি যদি আমাদের হাসিল হয়ে যায়, আকাবের ও আসলাফের তরিকের উপরে আমাদের জমা, আমাদের জিন্দেগি ওটার উপর অবিচার ইস্তেকামতের সাথে জমে যায়, আর এই সমস্ত জিনিস বুঝার জন্য আমাদের জিন্দেগি, এর তাশরি হলো হযরত ওয়ালা দামুল বেগা তোমার জিন্দেগি। হযরত ওয়ালা দামুল বেগা তোমার এক একটা বয়ান, এটা একবারই জবানে আকাবির, জবানে আকাবির, আকাবের ও আসলাফের জবান যেন হযরত ওয়ালা দামুল বেগা যখন বয়ান করেন,
প্রতিটি কথা, কোরআন এবং হাদিসের প্রতিটি কথা সেখানে কোন আকাবের ও আসলাফের কোন হাওয়ালা আছে, এরকম বয়ান আপনি পাবেন কোথায়? পুরো জগৎ বিখ্যাত, মানে আপনি সব জায়গায় সব বয়ান শুনেন, কিন্তু হযরত ওয়ালা দাউদ বারকাতুমের এই বয়ান বিলকুল মুমতাজ। আপনি মালফুজ পড়বেন কিতাব আদি থেকে, মালফুজ মালফুজের জায়গায়, কিন্তু কোরআন সুন্নার বয়ান তার আরেক জায়গায়, কিন্তু দুটার মখলুত এবং দুটার সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে মানে কোরআন এবং হাদিসের এই বয়ান বজবান আকাবির, এটা তো হযরত ওয়ালা দাউদ বারকাতুমের জবান আল্লাহ তাআলা দান করেছেন। প্রতিটি কথা আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান শুনেন, প্রতিটি কথা আকাবের হাওয়ালা ছাড়া একটা কথাও নাই হযরত ওয়ালা দাউদ বারকাতুমের এই। এই জন্য হযরত ওয়ালা দাউদ বারকাতুমের বয়ান শুনলে যেন একবার আকাবের ও আসলাফের এত কথা যেন অন্তরের ভিতরে আসে আর অন্তর একবারে বিলকুল ইতমিনান হয়ে যায়, এত 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 অন্তর মস্ত হয়ে যায় যে এইরকম আর আর দেখা যায় না, ঠিক কিনা নাকি? এই জন্য আমরা যদি হযরত ওয়ালা দাউদ বারকাতুমের বয়ানাত গুলো সবসময় তো আমরা এখানে আসতে পারি না, কিন্তু এই টেলিগ্রামে আমরা বয়ানগুলো পাচ্ছি, এগুলোকে যদি সবসময় আমরা শুনি, এগুলো আমাদের জীবন হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় আজিম ইহসান আমাদের প্রতি, যে হযরত ওয়ালা দাউদ বারকাতুমের সফরে হযরত সবসময়ের বয়ানাত গুলো আমরা পেয়ে যাচ্ছি আমাদের সামনে, এর কদরদানিও করা উচিত আমাদের এবং এই কথা ইয়াদ রাখা উচিত, হযরত ওয়ালা দাউদ বারকাতুমের প্রত্যেকটা বয়ান জবানে আকাবির, আকাবির ও আসলাফের জবান যেন হযরত ওয়ালা দাউদ বারকাতুম। আল্লাহ তাআলা এমন একজন শেখ দান করেছেন আমাদেরকে, শেখের এই এই এটা শর্ত না যে শেখ এরকম হওয়া কোনো শর্ত না, জরুরি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন শেখ দান করেছেন যিনি জবান আকাবির, আকাবির ও আসলাফের জবান, শুধু কি তাই জবান বরং হায়াত আকাবির, আকাবির ও আসলাফের জিন্দেগি যদি দেখতে চান হযরত ওয়ালা দাউদ বারকাতুমের জিন্দেগি দেখেন। একদিনের ঘটনা বলি, একদিন কোথায় কুমিল্লার ওই দিক থেকে আসতেছিলাম আমরা সফরে, তো হযরত ওয়ালা দাউদ বারকাতুম সফরে থাকলে এমনি সাথীরা বিভিন্ন সময় মাসাহিব কথাবার্তা বলেন, হযরত এটা পছন্দ করেন, এই গাল ভার করে বসে থাকা হযরত পছন্দ করেন না, যে মেজাহি কথাবার্তা সফরের ভিতরে, তো সাথীরা বিভিন্ন কথাবার্তা বলতেছেন, হযরত তো হাসতেছেন, কিন্তু হযরত ওয়ালা দাউদ বারকাতুমের মেজাহ এবং সে হাসি আমার এই কথা দিলের ভিতরে ইয়াকিন হয়ে গেছে, এই কথা বাস্তব কথা বলছি, দিলের ভিতরে ইয়াকিন হয়ে গেছে, হযরত ওয়ালা দাউদ বারকাতুম যখনই হাসেন চাই গড়াগড়ি করেন একবার হাসতে হাসতে, কিন্তু সেই তখনও আল্লাহ তাআলার ইয়াদ হযরতের দিল থেকে বিলকুল ভাবে দূর হয় না, এক গাফলতের হাসি হযরত হাসেন না, তার প্রমাণ কি? একদিনের সফরের কথা, কিছুক্ষণ আগে মানে সুরজ ভাই গাড়ি ড্রাইভিং করতেছেন, তো এক লোক মানে একটা ছাগল মানে ওই বাচ্চা আছে পেটে আর কি, এরকম ছাগল একটা মানে সামনে দিয়ে এরকম যাচ্ছে, তো সুরজ ভাই জোরে ব্রেক করতে হয়েছে, তো সাথীরা সবাই জোরে হাসছিলেন, তো হযরত বললেন যে কি হয়েছে, তো বললেন যে হযরত এরকম ছাগল এইরকম ছাগল এই সিফাতওয়ালা ছাগল যাইতেছে, সবাই হযরত হাসলেন। এই তার দশ মিনিটের ব্যবধানে আর একজন একবারে টাই কোট পড়া একবারে কালো মোবাইল কানে ভিতরে নিয়ে সেও যাচ্ছে মানে রাস্তা পারাপার হচ্ছে, তো সে তখন সুরজ ভাইকে আরো জোরে ব্রেক করতে হলো তার এই ফোন কানে করে যাও, তো সুরজ ভাই তখন বলে উঠলেন যে এটা বড় ছাগল, যার কারণে সাথীটা খুব জোরে অট্ট হাসি হাসলেন, কিন্তু হযরত ওয়ালা দাউদ বারকাতুম দেখলেন যে ওই সময় হাসলেন না, ওই সময় হাসলেন না হযরত, দেখেন হযরত হাসতেছেন এর আগে দশ মিনিট আগে হাসলেন সাথীদের সাথে, হযরত হাসলেন ওই হাসির ভিতরে গুনাহ ছিল না, এই জন্য হযরত হেসেছেন, এরপরের হাসির ভিতরে সাথীদের হাসির ভিতরে হযরত বললেন যে ভাই এই লোকটা যদি এই কথা শুনে তাহলে সে কষ্ট পাবে কিনা, এই লোকটা এই কথা শুনলে কষ্ট পাবে কিনা, এটা কি গীবত হয়ে গেল কিনা, তো সবাই তিনবার সূরা ইখলাস পড়েন এবং সাথীর জন্য তার জন্য তার উপরে ইসালে সওয়াব করেন, পুরো সব সাথীরা খামোশ হয়ে গেল এবং দেখেন জিকরুল্লাহর জিন্দেগি কাকে বলে, জিকরুল্লাহর জিন্দেগি কাকে বলে, জিকরুল্লাহ শুধু এটা না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলো আর এদিক দিয়ে বদনজরি হচ্ছে, জিকরুল্লাহর জিন্দেগি তো এটা না, জিকরুল্লাহ জিন্দেগি কোন আহলুল্লাহর সাথে জিন্দেগি মিলালে তখন জিকরুল্লাহ জিন্দেগি বুঝে আসে যে আসলে জিকরুল্লাহ জিন্দেগি কাকে বলে। আমার জিন্দেগিতে এরকম মানুষ আমি পাইনি আসলে, এই হাসতেছেন আর এইপরে অঝরে কাঁদতেছেন, এই দৌলত আপনি কোথায় পাবেন? এখান থেকে কি জিন্দেগি শিখার নাই আমাদের কিছু? যার হাসি এবং কান্নার ভিতরে দুনো অবস্থার ভিতরে জিকরুল্লাহ আল্লাহ তাআলার ইয়াদ যা তাজা থাকে সবসময়, এরকম ব্যক্তিত্ব হলো আমাদের শেখ। আপনি এমন মজলিস কমই পাবেন, আছে অনেক আল্লাহ তাআলা আল্লাহ জমিন অনেকে রেখেছেন, কিন্তু আসলে এক ঘন্টা দুই ঘন্টা আপনি কোন মজলিসে বসেন কোন গীবত হবে না এরকম মজলিস তো কমই পাবেন। কিন্তু আমাদের হযরত ওয়ালা দাওয়াত বরকাতুল্লাহর সাথে আমাদের আজ কত বছর হযরতের সাথে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর, আমরা কখনো হযরত ওয়ালা দাওয়াত বরকাতুল্লাহকে একটা বারের জন্য আজ পর্যন্ত কখনো গীবত করতে শুনিনি। এই জিন্দেগি কি আমাদের জন্য শিক্ষণীয় না? আমাদের উচিত আর কি, আমার উচিত বেশি যে আমি হযরত ওয়ালা দাওয়াত কদরদানি করতে পারি না। আপনারা দোয়া করবেন যেন আমি আমার জিন্দেগি হযরত ওয়ালা দাওয়াত কদরদানি করতে পারি, আমি যেন হযরত আমাদেরকে অনেক বেশি মহব্বত করেন, এত বেশি মহব্বত করেন, এত বেশি মহব্বত করেন যে বাস্তবে আমাদের মনে হয় যে আমাদের জিন্দেগিতে আমার মা বাবার চেয়েও বেশি মহব্বত হযরত ওয়ালা দাওয়াত করেন। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এই কথা বলতেন যে আল্লাহ রাসূল আমাদেরকে সবার চেয়ে মহব্বত করতেন বেশি, এবং তারাও তাদের জীবনে এই কথা বলতেন যে আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চেয়ে মহব্বত করি, সবার চেয়ে মহব্বত করি। এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি করে দেন। তো আমাদের হযরত ওয়ালা দাওয়াত বরকাতুম জবানে আকাবির এবং হায়াত আকাবির, হায়াত আকাবির আমাদের হযরত ওয়ালা দাওয়াত বরকাত, হযরত ওয়ালা দাওয়াত বরকাতুমের প্রত্যেকটা বয়ান আমাদের জন্য, আমাদের জন্য সারা জিন্দেগির পাথেও, সারা জিন্দেগির পাথেও হযরতের এক একটা বয়ানের ভিতরে অনেক বিষয় থাকে, তাসদীদি বিষয় থাকে, অনেকগুলো বিষয়। একটা বিষয় যেমন নাকি যে হযরত বলেন যে সারা জিন্দেগি প্রতিটি কাজ আমল করো তো আকাবের ও আসলাফের তরিকের উপর আমল করো, তাহকিক করো, তাহকিক তুমি তাহকিকের মতো করো, মুহাক্কিকিনদের যে উসলুব আছে, যে আদা আছে, যে মানহাজ আছে, সে অনুযায়ী তুমি তাহকিক করো, কিন্তু আমল করো জিন্দেগিতে আকাবের ও আসলাফের তরিকের উপরে। এই কথাটা যে কত বড় এবং হযরত ওয়ালা দাওয়াত বরকাতুম প্রতিটি কথার ভিতরে, প্রতিটি বায়ানাতের ভিতরে এই বিষয়ের কোন একটা মওযু থাকবেই। এই বিষয়ে হযরত এই বিষয়ে যে সমস্ত হাদিস গুলো বলেন, আল বারাকা মা আকাবিরিকুম, আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে ওই আকাবের ও আসলাফের এক নেচর আল্লাহ তাআলা আমাদের ভিতরে রেখেছেন, যাকে দেখলে আকাবের ইয়াদ তাজা হয়ে যায়, বাস্তবে যার বয়ান শুনলে আকাবের ওয়াজ এবং নসিহত তাজা হয়ে যায়, আর যার জিন্দেগি দেখলে আকাবের হায়াত তাজা হয়ে যায় আমাদের সামনে। সত্যি হযরত ওয়ালা দাওয়াত বরকাতুম যখন আমাদের থেকে দূরে চলে যান তখন আমাদের একবারে মানে দিল আপুর ফাপুর লেগে যায়। আমি আমার মনের কথাই বললাম আর কি, যে দিল একবার পরেশান হয়ে যায়, আবার থাকলে তো মনে করি যে হযরত তো আছেন, আচ্ছা এক সময় যে দেখা করব, কিন্তু হযরত ওয়ালা দাওয়াত বরকাতুম যখন দূরে চলে যান তখন যে পরেশানি লাগে, তখন বহুত পরেশানি লাগে, যাহা আসলে আমরা তো কত দানি মাঝে মধ্যে এরকম সফর হযরত চলে যান তো বহুত পরেশানি লাগে আমাদের, যে হযরত আমাদের থেকে এখন তো চাইলে যেতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলার কি আজিম এহসান যে হযরতের সমস্ত বায়ানাত, সমস্ত হারাকাত, সুকনাত ইত্যাদি হযরতের সব বিষয়গুলো আমাদের সামনে এসে যাচ্ছে। আল্লাহ তাআলা হযরত মুফতি শহীদুল সালাম সাহেবকে আল্লাহ তাআলা জাযা খায়র দান করেন, ওনার এই মেহনতের বরকতে আমরা হযরত ওয়ালা দাওয়াত বরকাতুম এই গুরুত্বপূর্ণ বায়ানাতগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগে, আমার তো যে কোনো জায়গায় বায়ানাত হয় আমি আগে মানে এমনও সময় যায় যে আসলে কিছুই সামনে হাজির থাকে না, কোনো আয়াত বিলকুল হাজির থাকে না, আমি সেই সময় পরেশানি থাকে, তো হযরত ওয়ালা দাওয়াত বরকাতুমের কোনো বায়ানাত আমি শুনি আর কি। আলহামদুলিল্লাহ তো শুনলে তখন মানে এই শুনতে শুনতে দিলের ভিতরে একটা ইয়াকিন হয়ে যায় কথা, আল্লাহ তাআলার আজিম ইহসান এটা, যে না ইনশাল্লাহ আল্লাহ তাআলা বেমুরাদ করবেন না ইনশাল্লাহ। এবং হযরত ওয়ালা দামর বগাদের মধ্যে মুতাওয়াজ্জুহ হয়ে ওই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই কথা শুরু করা হয়। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা মেহরবানি, আল্লাহ তাআলা মেহরবানি করেন আর কি হলো কথা। তো এটা তো হযরত ওয়ালা দামর বগাদের প্রত্যেকটা মজলিস পেয়ে যাওয়া, আমাদেরকে হযরতের জবান শুনতে পারা, এটা যে কত বড় আমাদের জন্য মানে সুখকর বিষয় আর কত যে আমাদের জন্য বিষয়, তা এটা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো হযরত বললেন যে দাওয়ামে তাওয়াত, হযরত হাকিমুল থানভি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দাওয়ামে তাওয়াত ওয়া কাসরাতে যিকরুল্লাহ, দাওয়ামে তাওয়াতের তাশরীহ হযরত করলেন যে দাওয়ামে ইতাআত। এই যে দাওয়ামে তাওয়াতের তাশরীহ, দাওয়ামে ইতাআত, আমরা সারা জীবন ধরে পারবো না এই জিনিস। এই দাওয়ামে তাওয়াত মানে আমরা তো জানি ইবাদত বন্দেগী খুব একবারে দাওয়ামের সাথে করা, কেউ তাশরীহ করলে তো এইভাবে তাশরীহ করবে, কিন্তু দাওয়ামে তাওয়াত মানে দাওয়ামে ইতাআত, এটা তো হযরত ওয়ালা দামর বগাদুন হযরত আরো খোলাসা করলেন সামনে, বলছে দাওয়ামে ইতাআত মানে তো ভাই দাওয়ামে তাকওয়া, ইতাআত তো তাকওয়াকে বোঝায়। সুবহানাল্লাহ, দেখেন কি কামাল, একবারে এত সুন্দর মনে হয় যে একবারে মানে মিষ্টি যেরকম খাওয়াই দেয় একবারে, এইভাবে হযরত ওয়ালা দামর বগাদুন এই জিন্দেগীকে খুলে দিলেন, বলছে এক হলো তাকওয়া আর এক হলো কাসরাতে যিকরুল্লাহ। হযরত বললেন যে দেখো এখন আমরা তো এই কথা আমরা ইয়াদ করে ফেলেছি যে তাকওয়ার জিন্দেগী, তাকওয়া জিন্দেগী, তাকওয়া জিন্দেগী, এটা বলতে বলতে অনেক সময় কাসরাতে যিকরুল্লাহ ভুলে যায়। হযরত ওই পাকিস্তানের বয়ানে এক বয়ানে বলতেছিলেন যে কাসরাতে যিকরুল্লাহ আমরা ভুলে যাই, তো হযরত এরপরে বললেন যে ভাই আমরা খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো, তো এ কথা বলেনি বেশি বেশি জিকির করবো, তো ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসুহুম, ওই সমস্ত মানুষের মতো হয়ও না তোমরা যারা আল্লাহকে ভুলে গেছে। হযরত বলেন যে তোমরা আমরা ভাই এরকম করবো তো যে আল্লাহ তাআলাকে স্মরণ করবো বেশি বেশি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করনেওয়ালা। এই বেশি বেশি আল্লাহকে স্মরণ করনেওয়ালা ওই ব্যক্তি যে সুন্নতের উপর আমল করনেওয়ালা। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আমি রাসূলের আনুগত্য করো আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ভিতরে কাসরাতে যিকরুল্লাহ আছে। এই আয়াত এটার জন্য দলিল, কিন্তু এই আয়াত তো আমাদের পরে বুঝে এসেছে, হযরতের কথা হযরত সাহেব বলতেছেন যে কাসরাতে যিকরুল্লাহর জিন্দেগী, কাসরাতে ইতাআত এবং কাসরাতে সুন্নতের জিন্দেগী, মানে সুন্নতের জিন্দেগী, কাসরাত না সুন্নতের জিন্দেগী, কাসরাতে যিকরুল্লাহর জিন্দেগী। আর কাসরতে জিকরুল্লাহর জিন্দেগী যদি পেতে হয় তো হযরতের জিন্দেগী দেখেন, এই গল্প করতেছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন, এর ভিতরে আল্লাহ মাফ করে দেন, এটা যে কেউ যে কোনো শুরাকায় মজলিসের সামনে দৃশ্যমান হযরতের এই সমস্ত, আল্লাহ মাফ করে দেন, মনে হচ্ছে দিলের ভিতরে কি বেচাইনি, এই বেচাইনি হযরত পেলেন কোথায়। আমাদের দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহির কথা আমরা পড়েছি তার কিতাবের ভিতরে, জিন্দেগী আসলে জিন্দেগী দ্বারা জিন্দেগী হয়, আদমি আদমি বানাতা হয়। তা আমার কাছে এটা মনে হয় যে হযরত ওয়ালা দামর বগাদুমের এই আহ, এটা আমাদের দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহির আহ, ওই আহ একবার ওই রকমই লাগে অবিকল আমাকে। আর দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহির এই আহ, এটা আল্লামা হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির আহ, দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে আমি যদি আমার হযরতকে না দেখতাম তাহলে একজন মানুষ যে আল্লাহ তাআলার জন্য এত আল্লাহ তাআলার মহব্বতে এত ছটফট করে আমি কখনো বুঝতে পারতাম না। আসলে আমরা যদি হযরত ওয়ালা দামর বগাদুম না দেখতাম তাহলে আমাদের যদি একজন মানুষ আল্লাহ তাআলাকে নিয়ে এত ব্যস্ত থাকে, তার সারা জিন্দেগী প্রত্যেকটা হারাকাজ এতটা রাত দিন নাই রাত দিন নাই, তার পুরোটা জিন্দেগী এইভাবে আল্লাহ তাআলার মহব্বতের জন্য সে মানে ছটফট করতে থাকেন, আমরা হযরত ওয়ালাকে না দেখলে আমরা এই জিন্দেগী বুঝতাম না। মানুষ কোন সময় কোন বয়ানের ভিতরে এরকম কাইফিয়াত হয়, কোন খাস হালতেই কাইফিয়াত হয়, হযরত ওয়ালা দামর বগাদুম পুরো জিন্দেগী এরকম। দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আল্লামা হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই ইহি রট লগি রহতি থি এ করারে জানে বেকরারা, যে মুখের ভিতরে যেন এই কথা লেগেই থাকতো যে আয় আমার অশান্ত দিলের সান্ত্বনা। আল্লাহ তাআলা থেকে আসমানের দিকে তাকিয়ে থেকে এই কথা বলতেন বারবার, আর কেবলই এই কথা বলতে থাকতেন, মুখের ভিতরে এই কথা লেগেই থাকতো, মা ফরমা দিজে, মা ফরমা দিজে, মা ফরমা দিজে। ওই জিনিস ওই আহ দাদা পীর হযরত রহমতুল্লাহ আলাইহা, ওই আহ আমাদের হযরত ওয়ালা দামদুবাগা তুমেরা, এবং হযরত ওয়ালা দামদুবাগা তুমের সাথে যারা কসরতের সাথে উঠা বসা করেন, আমি তাদের ভিতরেও তাদের তাদের মানে অচতে তাদের বেখেয়ালিতে এই আহ আমি শুনতে পেয়েছি। অথচ একবারে সাধারণ ব্যক্তি হয়তো কোন ব্যবসা করতেছেন কোন, তাদের ভিতরে আমি দেখেছি। তো এই জিন্দগি তা আসলে ওই করিব জলতি হুয়ে দিল কো আপনি দিল কর দো, আগ লাগতি নেই লাগাই যাতি হয়। আল্লাহ আল্লাহ ওয়ালাদের সিনার ভিতরে যে আল্লাহর মহব্বতের আগুন আছে, এই আগুন যদি কেউ পেতে চায় তাহলে কসরতের সোহবত, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, এই জিন্দগি আমাদের জন্য। এই জিন্দগি হলে ইনশাল্লাহ দিলের জিনিস দিলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ তাআলা করেন হযরত ওয়ালা দামদুবাগাতুমের আসলে বেচাইনি লেগে যায়, আমাদের পেশানি হয়ে যায় যখন হযরত দূরে চলে যান। আল্লাহ তাআলা হযরতকে যতদিন হযরত ওয়ালা দামদুবাগাতুমকে রেখেছেন, আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দান করেন সুস্থতার সাথে, হযরত ওয়ালা দামদুবাগাতুম থেকে যেন আমরা ওই জিন্দগি শিখে যাই, এরপরে আল্লাহ তাআলা হযরতকে হযরতের সাথে এই ফেরাক আমাদের বরদাস্ত হবে না কোন সময়। এই জিন্দগি না শিখলে হযরত ওয়ালা দামদুবাগাতুম এর আহ, এই জিন্দগি এই আকাবির ও আসলাফের জবান যেন আমাদের জবান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান, এই সিলসিলার মহব্বত আমাদেরকে নসিব ফরমান, এই সিলসিলা ও এই সিলসিলার ভিতরে যে মাওয়াজ এবং নসিহাত গুলো আছে ওই জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, হযরত ওয়ালা দামদুবাগাতুমের খুব কদর করার তৌফিক দান করেন। ওমা আলাইনাল বালাগ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
মাশাআল্লাহ, আল্লাহ আমাদের আমলে জিন্দগি দেন, হযরত ওয়ালার হায়াত মোবারক হায়াতে অনেক অনেক বরকত দেন, আমাদেরকে খুব কদর করার তৌফিক দান করেন। আর আসর থেকে এ পর্যন্ত যেই গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনলাম, এগুলো ইনশাআল্লাহ টেলিগ্রামে পেয়ে যাব। টেলিগ্রামে যোগাযোগের নাম্বার 01715808169, 01715808169।